This track was downloaded from fusionbd.com.
जहाँ बोलिबो सत्य बोलिबो भूल शुद्ध मिलिए मानुष आपनी जखन भूल करें आपनार विवेक तखन घुमिए थाके जदि केउ ना जाने तो विवेक जाने आपनी कत बड़ भूल करेछेन परिवार समाज राष्ट्र आपनाके शास्ति ना दिलेओ विवेक आपनाके प्रति मुहूर्ते शास्ति दिच्छे তবে দাঁড়ান বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি কেন করেছেন কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে সাহস আছে সত্য বলার তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব
বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব প্রিয় শ্রোতা যাহা বলিব সত্য বলিবতে এসে মানুষ তার নিজের জীবনের এমন ভয়াবহ সত্যগুলোকে সামনে তুলে ধরে যে সত্যের তাড়নায় সে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে বিবেক বোধের কাছে এবং মনুষ্য বোধের কাছে এমন কিছু সেখানে তুলে ধরে যা পরিবার হয়তো জানে না সমাজ হয়তো জানে না শুধুমাত্র সে জানে এবং তার সৃষ্টিকর্তা জানে সেই জায়গাটি থেকে তার একটাই মাত্র চাওয়া থাকে যে তার মতো করে ভুল তার মতো করে অপরাধ আর যেন কখনো সমাজে কেউ না করে সেজন্য সে তার অপরাধ এবং ভুলগুলোকে লোক সমাজের সামনে আনতে চায় সে বলতে চায় কি করেছিল সে এবং সেই ভুলের পেছনের কারণটা কি ছিল এবং সেই ভুলের পরিণতি কি ছিল প্রিয় শ্রোতা আজকে শুরুতেই আমরা আর্য সুমনের কাছ থেকে জেনে নিতে চাই কে যাহা বলিব সত্য বলিব মঞ্চে বসছেন তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে
যাহা বলিব সত্য বলিব
ধন্যবাদ কিবিয়া আজ আমাদের সাথে এমন একজন মানুষ আছে যাকে মানুষ খুব সহজেই আপন করে নেয় এজন্যই হয়তো তার নামের পেছনে যুক্ত হয়েছে মামা তিনি তার এলাকায় লিটন মামা নামে পরিচিত এবং বেশ জনপ্রিয় লিটনের উপর যে দায়িত্বই আসুক না কেন সে সবসময় চেষ্টা করে নিরপেক্ষভাবে পালন করার কখনো কারো রক্তের প্রয়োজন সেখানেও লিটন মামা এগিয়ে আসেন লিটন অনেক আড্ডা প্রিয় মানুষ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন বর্তমানে তার কি অবস্থা তা জানাতে লিটন আজ হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে তার জীবনের বাকি ইতিহাস শুনতে আবারও ফিরে যাচ্ছি কিব্রিয়ার কাছে
যাহা বলিব সত্য বলিব
প্রিয় শ্রোতা আমরা আজ সুমনের কাছ থেকে শুনলাম লিটন মামা নামের একজন বন্ধু আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে প্রকাশ করছে আমি প্রথমেই তার কাছ থেকে একটু জানতে চাইবো যে লিটন মামা কেন মামা শব্দটা সাধারণত আমরা যেটা হয় যে সম্বোধন করি কাউকে না কাউকে আপনাকে কি লোকজন লিটন মামা বলেছেন এই সম্বোধনটা কে দিল আপনাকে প্রথম লোকজন তাকে লিটন মামা হিসেবে চেনে তার সত্য বলার সাহস এতটা দৃঢ় যে সেই সেই পরিচিতিটাই সে আজকে লাখ লাখ মানুষের সামনে উপস্থাপন করছে প্রিয় শ্রোতা যাহা বলিব সত্য বলিবতে এসে আপনি যদি আপনার জীবনের অপরাধ বোধ এবং ভুলগুলো স্বীকার করতে চান বিবেকের তাড়না বোধ থেকে আপনি আসতে পারেন এখানে এখানে আসার জন্য নিয়মটি হচ্ছে আপনি আমাদেরকে টেক্সট করবেন টেক্সট করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন এ বি সি স্পেস জে বি এস বি স্পেস আপনার নাম এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে আজকেও এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম আমি প্রথমেই তার সঙ্গে একটু ফোনে কথা বলে নিতে চাই ডক্টর নাজিমুল ইসলাম আমাকে কি শুনতে পাচ্ছেন?
জি আমি আপনাকে শুনতেছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনার সময় দেওয়ার জন্য। তো আমরা আশা করছি যে আজকের এই অনুষ্ঠানটি পুরোপুরি আপনি শুনবেন এবং শেষে গিয়ে আপনি যে কাজটি করে থাকেন, যে মূল্যবান বক্তব্য, সেটাও আপনি আজকে দেবেন।
জি ইনশাআল্লাহ আমি আপনার সঙ্গে আছি।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। প্রিয় শ্রোতা, এক্সপার্ট প্যানেলে যিনি থাকেন তিনি অনেক মূল্যবান একটি উপাদান আমাদের এই অনুষ্ঠানের জন্য, কারণ তিনি পুরো অনুষ্ঠানটি শুনে তার মূল্যবান মতামত প্রদান করে থাকেন। আর পুরো অনুষ্ঠান জুড়ে যে কোনো মুহূর্তেই আমরা মুখোমুখি করতে পারি আপনাকে, জানতে পারি আপনার কাছ থেকে আপনার বিশ্বাসযোগ্যতার লেভেলটি কোথায় রয়েছে SMS পোলে। সুতরাং SMS পোলের আহ্বান করা হলে আপনি সঙ্গে সঙ্গে মতামত জানিয়ে দেবেন। কিন্তু সবার আগে আমি লিটন মামাকে প্রশ্ন করতে চাই, যে বিবেকের কারণে আজকে, যে বিবেকের তাড়নাবোধ থেকে আপনি যাহা বলিব সত্য বলিবতে আসলেন, সেই বিবেককে জাগানোর কাজ কে করেছে?
আসলে কি হলো, আমি ঠিকমতো একটা প্রাইভেট কোম্পানিতে জব করি।
জি,
আমার কয়েকটা বন্ধু বান্ধব আছে, সেটা কেন যারা মোবাইলে যেন কি শুনে, শুধু কানে কেন অনেক মনোযোগ দিয়ে। আমি ভাবছিলাম সিগারেট খাওয়ার স্পার্ট, যখনই আমি সুযোগ পেতাম তখনই আমি সিগারেট খেতে খেতাম আর আড্ডা মারতাম। একদিনকে জিজ্ঞেস করলাম, তোর এগুলো কি শুনে দোস্ত? তোর শুনে কাজ নিস, তুই ওই নাচ গান করবি আর বিড়ি খেতে। আমাকে আরেকদিন বলে শুনবি আমি খুব বেশি, সে মেয়েটির নাম আমার মন নিস, তার আপনাদের এখানকার ঘটনা, মেয়েটির বাচ্চা মনে করেন যে কেটে কেটে বাইর করা হয়েছিল, শুনলাম অনেক ভালো লাগলো। পরে সফিক বলল যে দোস্ত, প্রত্যেক জীবনটা অনেক কষ্টের, অনেক কাহিনী, তুই জানা তোর মন মানসিক ভালো হয়ে যাবে। একবার আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু আমি এসব না শুনে এখন আর থাকতে পারি।
আপনি কবে কবে শোনেন?
আমি বুধবার
শোনেন। আর সবগুলো অনুষ্ঠানে শুনি, এই যাহা বলবো সত্য বলবো আপনি শোনেন রবিবারে। যে এই অনুষ্ঠান এবং ওর বন্ধুদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আজকে ওর বিবেক বোধের তাড়না থেকে জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে স্বীকার করতে এসছে। তবে তার আগে বলতে চাই, আমাদের অনুষ্ঠানটা যেই উদ্দেশ্যে থাকে যে একজন মানুষকে ভালো পথে নিয়ে আস, সচেতন করা, আপনি অনুষ্ঠানটা শোনার পরে সেই পথ, আপনার যে খারাপ পথটা ছিল সেখান থেকে তো চলে এসছে। ওকে প্রিয় শ্রোতা, আমরা নিশ্চিন্ত হলাম যে বিবেক বোধ তাকে আজকে এখানে নিয়ে এসছে, সেই বিবেক বোধ তাকে সংশোধিত হওয়ার পথেও নিয়ে গেছে। আমরা শুরু করতে যাচ্ছি যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব, এবং মূল পর্বে যে ব্যাপারটি থাকে আপনি নিশ্চয়ই জানেন যে তিনটা ভাগে বিভক্ত থাকে আমাদের এই অনুষ্ঠানটি। ভুল বা অপরাধের পেছনের কারণটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, ভুল বা অপরাধটা কি এবং এটার পরিণতি কি, আমরা সিরিয়ালি সবকিছু তুলে ধরতে চাই। প্রথম থেকেই শুরু করুন আপনি, ব্যাকগ্রাউন্ড থেকে।
আমার বাড়ির সাবারে আমি যখন দিনে ছোট ছিলাম, আমার বাবা সাবার থানার ভিতরে দশজনের ভিতরে একজন ছিল, সে বড় ছেলে, আকাশের দিক দিয়ে। কিন্তু আমি আমার বাবাকে কখনো আমার বাবা বলে আওস মিটি নেই, মানে আমার বাবা থাকতো মিরপুরে, কিন্তু আমি টাউন ভালোবাসতাম না, আমি গ্রাম ভালোবাসতাম।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা ছয় ভাই বোন, তিন ভাই তিন বোন।
বাবা কি করতেন?
আমার বাবা ছিল মানে জমির ব্যবসা করতো।
আপনারা প্রতিপত্তিশালী ছিলেন বলা যেতে পারে, অর্থনৈতিক ভাবে কোনো সমস্যা ছিল
না? না। কিন্তু আমার আব্বুকে আমি পেতাম না, সে সকাল আমার আব্বু বাসাতে ধীরে তো রায়তে গেত, দেখতাম আব্বু আসে নাকি আব্বু আসে না। আমি ছিলাম সবার ছোট ভাই বোনের, আমার বড় আরে দুই ভাই, আর আমার বড় সবার চেয়ে তিন বোন হলো আমার বড়। তারপর আমার বাবা মিরপুরে চলে আসে, আমার মাও চলে আসে, আমার মেজু ভাই চলচ্চিত্রে থাকতো, সে হলো একজন ভিলেন ছিল,
চলচ্চিত্রে অভিনয় করতো।
হ্যাঁ, চলচ্চিত্র অভিনয় করতো। আমার ভাই বেশিরভাগ ছবি করতো জিজ্জলের সাথে, সে হলো সাইড ভিলেন, জিজ্জলের ভাই হিসেবে থাকতো। তখন আমার বাবা মানে মিরপুরে চলে আসে, তখন আমি কি করব, আমার বাবা মা আমাকে স্কুলে দেয়, আমার মা ওখানে থাকে, আমার আব্বা দুটি বিয়ে করে আমার বোন। আমার যখন তিন বোন হয় তখন আমার আব্বুকে আমার দাদি আর দাদা বিয়ে করে, যে তোর এত টাকা পয়সা কে খাবে, তোর তো কোনো ছেলে সন্তান হয় না, তুই বিয়ে কর। আমার সুগর একটা ভাই হয়, মাস তিনিক পর আমার আরেকটি ভাই এসে হলো আমার মার পেটের ভাই। মনে কর আমার মা মনে করেন বাড়িতে থাকে, আমার আব্বু মনে করেন যে যখন বড় হলাম আমরা তখন ঢাকা চলে আসে। কিন্তু আমরা আপনারা বুঝতে পারবেন না কোনটা আমার স্বপ্ন কোনটা আমার আপন মা,
এইভাবে মিলেমিশে
থাকে। হ্যাঁ, আর আমার ভাই কোনটা আপন কোনটা সত্য কিন্তু বলার ক্যাপাসিটি কারো নেই। তখন মিরপুরে চলে আসে, তখন আমাকে স্কুলে পড়াশোনার জন্য দেয়, মানে ভালো ভালো হোস্টেলে দেয়, কিন্তু আমি পড়াশোনা করি, মানে ছোটবেলাতে একটু ভাঙ্গতটা করছিলাম। তারপরে কি করা, তারপরে স্কুলে যাই, স্কুলে যাই, পড়াশোনা তেমন হয় না। আমি আর আমার এক গত গাছ আছে স্কুলের পিছনে, আমাদের বাড়িতে অল্প একটু দূরে একটা গাব গাছ আছে, গাব গাছ অবশ্যই চিনেন। সেই গাব গাছে সবাই স্কুলে যেত, স্কুলের ফ্যামিলি আমরা গাব গাছে বসে থাকতাম, আবার স্কুল ছুটি হতো তখন বাসে চলে আসতাম, তো পড়া হয় না। তারপর আস্তে আস্তে বড় হই, তারপর আমাদের বাড়ির পাশে একটা ফ্যাক্টরি হয়, সেটা হলো ট্রান্সমিটার ফ্যাক্টরি,
ট্রান্সমিটার ফ্যাক্টরি।
হ্যাঁ, সাভারে। পরে আমার চাচি ওখানে চাকরি করে, মানে আমার চাচা তখন একটু বেকার টাইপের ছিল, মানে ধরতে গেলে, এখন অবশ্য সরকারি জব করে উনি। পরে আমার চাচি চাকরি করে খুব ভালো লাগে, চাচি ব্যাগ নিয়ে আসে, মানে খুব ভালো লাগে, চাকরি করে আমিও চাকরি করবো। পর আমার মাকে বললাম কো জানি না, আমার বাবাকে বললাম কো জানি না। কিন্তু তখন আমাদের আস্তে আস্তে আর্থিক অবস্থা, আমি যখন বড় হলাম তখন একটু খারাপ হয়ে যায়, আপনাদের আর্থিক অবস্থাটা।
আচ্ছা,
আমার আপনার ক্যান্সার হয়ে যায়, তারপর আমি চাকরি নেই। চাকরি নেওয়ার পর
কত বছর বয়সে আপনি চাকরি নেন?
আমি চাকরি নেই 14 বছর কালে।
14 বছর কালে তখন আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন?
আমি জাস্ট 5 পর্যন্ত পড়ালেখা করেছি।
তারপরে আপনি পড়ালেখা করেন নাই, তারপর 14 বছর বয়সে আপনি জবে ঢুকলেন। কি ধরনের জব?
সেটা হলো জব হলো যে আমাদের এখানে ছোট ছোট এডাপ্টার তৈরি করতো।
কি তৈরি করতো?
এডাপ্টার। সেটা হলো যে
এডাপ্টার
তৈরি করে আমার, ওরা আমাকে চাকরি দিল, আমার বেতন হিসেবে 150 টাকা। সেটা হলো প্রশান্তের ঘটনা, 150 টাকা বেতন। আস্তে 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 চাকরি করি, চাকরি করার পর বাড়িতে আসি 5টা বাজে ছুটি হয়, আমরা সব আমার চাষ্টবোন আনোয়ারা অনেকেই বসি খেলাই। বসি খেলানোর পর একটি মেয়ে মানে আমার পাশের বাড়ির সম্পর্কে মাতৃবর্তী হন, সবাই প্রেম ভালোবাসা করে কিন্তু আমাকে আর কেউ ভালোবাসে না, আর কাউকে কেউ ভালোবাসে না। ও একটু কালো ছিল, তোকে যা তুই গিয়ে কালো তোর সাথে প্রেম করবে কে? সবাই দিয়ে চাষ্ট ভাই বোন ভালো মানে প্রেম টেম করে, চিঠি মানে লেনদেন করে আমাদেরকে আর কেউ। পরে আমি বলি শোন, সবাইরে তো সবাই ভালোবাসে, তুই আমাকে ভালোবাসে, আমি গিয়ে তোকে ভালোবাসি। কিন্তু মেয়েটার বয়স ছিল 12,
আপনি 14?
হ্যাঁ, আমার 14। তারপর যেভাবে হোক উনিও রাজি হন, রাজি হন, অনেক কষ্ট করে ওকে রাজি করালাম। বললাম ও শিমুলতলা মাঠে আমি চিঠি দেখে গোবরের ভিতরে রাইফেল করে তুই নিবি, আর যদি পরে না আনিস তাহলে কিন্তু খবর আছে, তাহলে কিন্তু তোকে খেলায় নিবো না কালকে। তারপর ও পরে পড়ার পর উত্তর দিয়ে আসে, তারপর আমার তো সারা ঘুম হয় না, কখন উত্তর পাবো। পরে সকাল ভোরে যাই, আমার এক দাদা আছে মেম্বার, উনি আমার দাদা ব্যায়াম করতো, দেখে আমি ওই গোবরের ভিতরে হাঁটাইতেছি, পরে দেখে চিঠি, সেটা আমি পড়লাম, পরে তো অনেক খুশি।
গোবর থেকে আপনি মানিক উদ্ধার
করলেন?
হ্যাঁ, মানে ঝড়
মানে। তারপর আমি বাইর করি, বাইর করার পর পড়ি, আবার আমি উত্তর দিয়ে আসি, কিন্তু আমি দাদা ফলো করে ফেলাই 2-3 দিন পর। ফলো করার পর ওই নিয়ে চিঠি দিয়ে আসছে, আমার দাদা আবার নিয়ে গেছে, নিয়ে উত্তর দিয়ে আসছে। কিন্তু তারপর
আপনার দাদা পরে সেটা উত্তর দিয়েছে?
হ্যাঁ, ও আমার সাথে, ওর সাথে দেখা হয়েছে, কি রে আপনি চিঠি এত সুন্দর করে লেখেন, আপনি হাতের লেখা তৈরি পাবেন? আমি এত সুন্দর করে লিখি না, আমি নিজে লিখছি না। পরে দেখালো আমার মাথা ঘুরে গেলে, এই চিঠি তো আমি দেয়নি। পরে আমার দাদা ওর গার্জেনের কাছে বিচার দেওয়ার ভাবটা খুব কাজে ছিল, আর আমার গার্জেনের কাছে বিচার দেয়। তারপর আমি অফিসে চলে যাই, ওকে এত মাইক দিছি যে ভাইয়া কি বলবো, সে প্যালাস দিয়ে ওর বুক টুক বুক চোখে ঝুড়ো ছিঁড়া ফেলেছিল বাবা, এত মার দিছে। আমি তো অফিসে, আমি জানি না, আমার অফিস অল্প একটু দূরে, 1 কিলো হবে না আমাদের বাড়ির থেকে। পরে আমার ফুফা আমার সাথে চাকরি করে, পরে বলতেছে আমার ফুফা দেখি অনেক মন খারাপ, কি রে? আমি বললাম ফুফা মন খারাপ কেন? একটা সংবাদ আছে তোর জন্য, দুঃসংবাদ, অনেক ভালো মন ফুফাটা আমাকে অনেক ভালোবাসে। তুই বললো যে স্বপ্নের কাহিনী, তোর কাহিনী তো জানা হয়েছে, মানে স্বপ্নকে যে অনেক মার দিছে, ওকে যে ক্লিনিকে নিয়ে গেছে, এখন আমি তো দেখবো সে আমাদের বিশ্বের রাস্তা হলো কাঁচা, মানে ইটির ছলি, ওরা ব্যান্ড ওকে নিয়ে যায়, ওর দাঁত লাগিয়ে যায়, আমি তো ছোট আমি পাগল হয়ে গেছে, এখন আমি কি করবো জানি না। তারপর যেমনি হোক আমার ফুফা আমাকে যাইতে দেয় না যে তুই যাইস না, তোর গার্জেনে জানিয়ে ফেলাছে তোকে মারবে। যেমনি হোক ওকে বাড়িতে নিয়ে আসে, বাড়িতে নিয়ে আনার পর 2-3 দিন পর আমাকে বললো যে তুই এ পাশে যেতে পারবি না, আমাদেরকে একটা ঠিকানা দিছে যে তুমি আরো এই পাশে আসতে পারবে না, ওদের বাড়ির আশেপাশে আরো, মানে আমাদেরকে একটা ঠিকানা দেওয়া হয়, কারোর সাথে কারো দেখা হবে না, আর যদি কেউ দেখে দুজনের খবর আছে। এরকম মনে করেন যে একটা ই কাসুরদারি দিছে, এটা আমার গার্জেন, ওর গার্জেন, সবাই মিলে বসে পরে আর গেলাম না। তারপর কিছুদিন পর হঠাৎ করে ওই মেয়েটা চলে যায় ওর বাবা নিয়ে ওকে। আমি তো ব্যর্থ প্রেমিক হয়ে মানে পাগল হয়ে যায়, খালি ব্যর্থের গান শুনিস। তারপর যাই হোক চলে যাই, 6 মাস পর আমার ওই ফুফুটা আসে। ফুফুটা আসার পর আমি ঠিকানা নিই যে আপনি আপনাদের বাসায় যাবো, স্বপ্ন থাকে হাজারীবাগ, আর ওর আব্বা এখানে সে রিস্কা চালায়, সেই শুধু এই মেয়ের কারণে রিস্কা চালায়, ওনাদের ভালো বাজারে কাপড়ের দোকান ছিল আমাদের সাগরে, কিন্তু শুধু মেয়ের কারণে মেয়েকে অনেক ভালোবাসার জন্য এখানে চলে আসে।
কেন? কারণ আপনার সাথে সম্পর্ক?
হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে যেন সম্পর্ক না হয় এই জন্য, শুধু মেয়েটাকে বাঁচানোর জন্য নিয়ে চলে আসে। উনি জানে জানে ওকে নিয়ে কখনো সংসার করবে না, আর আমার সমাজ কখনো মেনে নেবে না আমার যার বংশকে।
কেন?
কিন্তু আমার ফুফাটা আসলে ওনার বাড়ি ছিল কুমুদা, আমার ফুফা 3টা মার্ডার কেসে আসানো ছিল, কিন্তু উনি কারোর সাথে ভন্ত না, উনি যেটা বলবে এমনি খুব ভালো, কিন্তু উনি যেটা বলবে ওটাই ঠিক, বিচার মানে কিন্তু তার কাছে না।
মানে আলটিমেটলি যেটা ছিল যে ওনার সাথে কারো বন্ধ না আপনাদের, এবং উনি বুঝতে পেরেছিল যে আপনি ওনাকে কখনোই বিয়ে করবেন না ওনার মেয়েটাকে, সে কারণে ওনার মেয়েকে নিয়ে উনার দূরে চলে গিয়েছিল, তাই তো? ওকে।
তারপর আসার পর আমার ফুবা দেখার পর আমি সালাম দিলাম, আমি আর আমার এক চাষটা দেখা ছিল আক্তার ভাই, কথাবার্তা বললাম, ফুবা অনেক ই করলো, আপ্যায়ন করলো, খাওয়া দাওয়া করালো, পড়ার যেতে দিল না, এখানে থাকো, আমি পরে বলি চান্স পাইছি আজকে, মানে ঢাকাটা মতো মানে রিক্সা চালাতে বুঝেনি, একটা রুম নিছে, তাহলে আমি বলে যাই যে কলকাতা চলে যাবো, বলে আমি তোকে নিতে আসবো, তুই যাবি? যাবো। তার 1 সপ্তাহ পর আমি মানে সাভারে চলে যাই, তার 1 সপ্তাহ পর আমি আবার চলে আসি আমার ফুফুর বাড়িতে। আসার পর ওকে একটা টাইম দিয়েছিলাম যে আমি অমুক টাইমে অমুক জায়গায় থাকবো, মেয়েকে তোরা আসে, আসেন পর মনে করেন ওই মেয়েকে নিয়ে আমি চলে যাই। সে আমাদের সাভারে ছিয়েন যিনি আমরা চলে যাই
পালিয়ে যান এটাকে
হ্যাঁ নিয়ে এখান থেকে নিয়ে পালিয়ে যাই পালিয়ে যাওয়ার পর আমার এক দুঃসম্মুখের চাস্তু বোন তাদের বাসায় যাই উঠি ওই বাড়িতে ওঠার পর আমাদের সারা এলাকা খবর হয়ে গেছে যে কিছু লিটনদের স্বপ্নকে ভাগায় নিয়ে করছে এখন তো আমার মা কান্দা রান্দা বিনাশ আমাদের মা তখন সাবারে যে আমার আবার আমার মানে ছোটবেলা থেকে আমার মামাতো বোনের সাথে আমার বিয়ের কথা বলছিল আমার মা বলে আমি এখন কি করবো আমার ভাইকে কি বলবো কি জবাব দিব আমি কান্নাকাটি করে পরে আমার ওই দুলা ভাই আর চাস্তু বোনের মানে যাকে বলে তালই মানে ওই দুলাভের বাবা সাবারে এনে আমাদেরকে বিয়ে দেয় কাজু পেশে
ওকে
তার সারাদিন ওখানে থাকি বিকেল টাইম আমার ওই ফুবা যার সাথে চাকরি করতাম সে দুলু ফুবা আমাকে বাসা নিয়ে যায় আমি কি করি বউ বাড়িতে নিয়ে যায় আমি কি করি বসিয়ে পালাই
আপনাদের বাড়িতে রেখে
হ্যাঁ আমাদের বাড়িতে রেখে পালাই পরে আবার ফুবা মানে শিখা দিছিল যে বলবি আমি বিষ খাবো আত্মহত্যা করবো আমি তোকে টেকে দেবো যা করা তোর কোনো অসুবিধা হবে না তারপরে মনে করেন আমি একটা বোতল দেয় মানে খালি একটা বোতল নেই যে আমি ভাজার ভিতরে পালাই এখান দা এলাকার লোক বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন খুদে শেষ যে লিটন কই রাইট হয়ে গেছে তোকে কেউ কিছু বলবে না তুই আর তুই মরিস না তারপর আমি বাড়িতে আসি আসলে তোর আমার মা পায়ে ধরে আমার সুবা মাপচাও দুটো থাপ্পড় মারে তুই এবার সেই কাজ করছে মাপচা পরে আমার বাবা অসম্ভব পায় সবাই সম্ভব পায় পরে বলছে থাক মেয়ে তো ভালো মেয়ে তো খারাপ না মেয়ের আচার ব্যবহার কথাবার্তা ভালো থাক যেহেতু বিয়ে করে ফেলেছে থাক তখন আমাদের সংসার হয় কিন্তু বাসাটা আমার সাথে ছিল না ওই মেয়েটা মানে বাসরত কাকে বলে সেটা আমি বুঝতাম কিন্তু বুঝতাম না মানে একটা ছেলে একটা মেয়েকে যে বিয়ের পর এক ঘরে দেওয়া হয় তা দেওয়া হয় না তারপর আমার মা ঢাকা চলে আসছে আমার আব্দুল কাছে বাজার টাজার যা লাগে নিয়ে দিয়ে আসেন চাকরি করতেছি ভাত খেতেছি মনে করেন নামাজ কালাম করতেছি ভালো ছিলাম সংসার তারপরে কিছুদিন পর মাস ছয়েক পর সে আমার ফুবা আমাদের বাড়িতে
যায়
যাওয়ার পরে বলে যে ভাবি যাওয়া হওয়ার হয়েছে আমার মাকে ভাবি বলতো যে ভাবি যাওয়া হওয়ার হয়েছে তাহলে অনেকদিন তো বিয়ে টিয়ে হলো স্বপ্নকে দেন আমি বাড়ি থেকে নিয়ে বেড়াইছি আমি একটু দেশে যাবো আমাকে আসতে বলে আমি তো চাকরি করি আমার আর আসা হয়নি যেদিনকে চলে যায় ওদিনকে আমি একটু বিস্ময় কোনটাও দিয়ে সে যে গেল আজ গেলো কাজে গেলো আর সে খবর নাই সেটা মনে করেন যে 96 লাস্টের দিকে চলে যায়
খবর নেই মানে
না মানে খবর নাই মানে কোনো যোগাযোগ নেই তখন তো ফোনের ই ছিল না
তো আপনি চলে যেতেন শ্বশুর বাড়িতে
আমি তো মানে আমি তো ভাবছি আমি এক সপ্তাহ পর যাবো ও আমাকে ফোন দিবে ফোনের ঠিকানা দিবে আমি চলে যাবো কুমিল্লা যাই নিয়ে আসবো কিন্তু তার সাথে আর কোনো যোগাযোগ নেই না
কুমিল্লাতে আপনি জাননি
না না কুমিল্লাতে আমি জানি
কেন জানবি আপনার বিবাহিত বউ
আমার বিবাহিত বউ আমি তো বললাম যে একটা চাকরি করি সেখানে আমাকে ছুটি দেওয়া হয়নি বলছি যে এক সপ্তাহ পরে তুমি যাও
96 সাল থেকে 2014 সাল আজকে এর মধ্যে আপনার একবারের জন্য সুযোগ হয়নি
পশ্চাৎ আমার যোগাযোগ কিছু মাঝখানে আসছিল
না কিন্তু আপনি সেই সময়টাতে কেন জানেন
সে সময় জানি আমার যা হয়নি আমি তো বললাম যে আমি চাকরি করি মানে যারা চাকরি করে তারা বুঝতে পারবে যে চাকরি কি জিনিস যে মানে ছুটি চাইলে সত্যি কথা কখনো ছুটি দেয় না তারপরও আমি যাইতে চাইছিলাম বলছিল তুমি 4-5 মাস আগে বিয়ে ছুটি কাটাইলে আবার এখন ছুটি দিব তুমি এক সপ্তাহ পর যাও
ও আসেনি কেন
ও আসেনি ও মানে চিন্তা না ও মানে কুমিল্লা কখনো যায়নি ছোটবেলা থেকে
ও মা তো ওখান থেকে ওকে নিয়ে গেল
হ্যাঁ মানে জন্মের পর থেকে ও আমাদের এলাকায় ওর জন্ম হয়
ঠিক আছে কিন্তু ওর মা তো নিয়ে গেল ওর মা তো দিয়ে যাবে আপনাদের কাছে
ওর মা ও দিয়ে যায়নি ওর বাবা ও দিয়ে যায়নি
কেন দেয়নি
কিসের জন্য যে দেয়নি আমি আজও পর্যন্ত বলতে পারি না
সামটাইমস লাইফ ইজ এ মিস্ট্রি প্রিয় শ্রোতা বিশ্বাস করবেন কিনা সেটা একেবারেই আপনার উপরে তবে আমরা এই জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেগুলোকে আমরা সামনের দিকে এগিয়ে নেব দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি আমরা যে জায়গাটিতে রয়েছি সেখানে আপনাদের বিশ্বাসযোগ্যতার লেভেলটি যাচাই করাটা প্রয়োজন আমরা এখন পর্যন্ত যা শুনলাম ওর কাছ থেকে এইখানে বিশেষ করে পার্টিকুলারলি একটা জায়গায় এসে আমাদের মনে খটকা লাগছে যে ও যেটা বললো যে ওর বিবাহিত স্ত্রী যাকে সে বাবার বাড়ি পাঠিয়েছে তারপরে সেই 96 সাল থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত আর কোনো যোগাযোগ হয়নি দিস ইজ রিয়েলি বিলিভেবল বিশ্বাস করা যায় আপনি যদি মনে করেন যে ও যা বলছে তা সত্য তাহলে লিখবেন ইয়েস আর যদি মনে করেন ও যা বলছে তা বিশ্বাস করার মতো না তাহলে লিখতে হবে নো এবং যারা কমেন্টস করতে চান না তারা নো কমেন্টস লিখবেন আমরা চাই সবাই আপনারা পার্টিসিপেট করুন প্লিজ প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো এরপর ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 অর্থাৎ 2221 নম্বরে 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পরেই ফিরে এসে আমরা জানিয়ে দেব SMS পোলের রেজাল্ট যাহা বলিব সত্য বলিব প্রিয় শ্রোতা 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন ABC রেডিও FM 89.2 আর শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে লিটন মামা তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লিটনের কাছে আমরা ফিরে যাব তবে তার আগে আপনাকে বলতে চাই আপনি যদি ওকে দেখতে চান কিংবা কোনো প্রশ্ন করতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে লিটনের একটা ছবি দেওয়া আছে, আপনি চাইলে ওকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। লিখুন, চলে গেল, বলে গেল আপনাকে যোগাযোগ করার জন্য। হ্যাঁ, তারপর কি হলো?
তারপর আমি অনেক খুঁজছি, সে আমি এখানে আসছিলাম হাজারিবাগ, হাজারিবাগে ওর কোনো আত্মীয় স্বজন আমি পাইনি এখানে। যে বাসাতে ওরা ছিল আমি মাঝে মাঝে আসতাম, দু মাস তিন মাস পর করে আসতাম, যে বেশি হতে পারে ঢাকা শহরে আছে কিনা। অনেক জায়গায় আমি অনেক খোঁজাখুঁজি,
বাড়িতে গিয়ে ফোনও দেয়নি
না ওর।
কুমিল্লার বাড়িতে আপনি কখনো যাননি?
না না, ও কখনো যায়নি। ও ওই ফার্স্ট জন্মই হয়েছে আমাদের সবার।
ঠিকানাটা কি জানতেন?
না না,
ঠিকানাও জানতেন না?
না, চলে গেল এলাকার সবাই, ছোট বড় সবাই বলে যে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, বিয়ে করি না। তারপর বিয়ে আর করি না, এমনি এমনি আমার দিন যাচ্ছে। তারপর আমার এক চাচা দূর সম্মুখে সেদিন রায় দশটা বাজে আমাদের বাড়িতে যায়। তারপর আমার জানালা দাও, আমাকে টোকা মারে। তারপর আমি বলছি কি চাচা, কিছু বলবেন তো? দিয়ে যাই বিয়ে থেকে চাচা, এগুলো কি বলেন আপনি? আমার চাচা
আপন চাচা?
না না, মানে প্রতিবেশী, কিন্তু ওনাকে খুব সম্মান করি, মানে তো লজ্জা পেয়ে গেছি। আর আমার কাছে তো টাকা নেই, মেয়েটা অসহায়, মেয়েটা আনছি, কি করবো আমি? পরে কি করছি, টাকা দিয়ে দিছি একসঙ্গে, চাচা আমি এগুলোর ভিতরে নাই। কয়ে আমি গিয়ে মেয়েরা এসে গেলাম, কি করবি করতে আমি জানি না। চাচা কি করলো, মেয়েকে টাকা দিয়ে চাচা চলে গেলো। মেয়ে আমি কি করবো? পরে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, আমি ওই মেয়েটাকে এক জায়গায় রাইসা আমার বন্ধু বান্ধব ডাকলাম। এটা হলো আমার জীবনে ফার্স্ট, মনে করেন যে কোন একটা মেয়ের সাথে আমার ফিজিক্যালি সম্পর্ক হয়।
আপনি যাকে বিয়ে করেছিলেন তার সঙ্গে আপনার কোনো ফিজিক্যাল রিলেশন ছিল না?
না।
ওকে, তারপর?
তারপরে আবার কিছুদিন পর আবার ওই চাচা আনা। পরে একে একে মনে করেন যে প্রতি সপ্তাহে দুইবার তিনবার হয়। তো মনে করেন যে আমার খুব একটা বাজে নিশ্চয় হয়ে গেল এসব করতে। কিন্তু আমরা যেগুলো করি আমাদের গার্জেন, আমাদের আত্মীয়স্বজন কেউ জানে না, শুধু আমার বন্ধু বান্ধব ছাড়া। আর বন্ধু বান্ধব আমার এলাকার বন্ধু বান্ধব নিয়ে অনেক দূরান্ত বন্ধু বান্ধব, যে যার সাথে আমার ছয় মাসের দেখা হবে না, তার সাথে গেতাম বা মনে করেন যে সাইকেল নিয়ে তাকে যাই নিয়ে আসতাম আমরা। এইভাবে এইভাবে আমার দিন কাটে। তারও হবে এই ধরনের মোবাইল কাছে আমার জীবনে নিয়ে। তবে গেল, তারপর আস্তে আস্তে সবাই আমাকে বিয়ের জন্য চাপ দেয়। তার হঠাৎ করে আমার বাবার ক্যান্সার রোগ হয়। ক্যান্সার রোগ হওয়ার পর আমাদের আর্থিক অবস্থা কেন কিসের জন্য খারাপ হয়ে যায় সেটা আমি বুঝতে পারি না। তারপর খারাপ হয়ে যাওয়ার পর আমার বাবা আমার বউ দেখবে, বিয়ে করাবে। কিন্তু আমার ভাই, কিন্তু আমার বড় ভাই কিন্তু বিয়ে করেনি কখনো। আমার একদম বড় ভাইকে বিয়ে করছে, কিন্তু আমার নিজ ভাই বিয়ে করেনি।
মানে আপনার ইমিডিয়েট যে বড় সে বিয়ে করে
না, বিয়ে করেন। তারপর ওকে বিয়ের কথা বলছে, আমি এখন বিয়ে করবো না, আমার কোনো কর্ম নেই, ওকে বিয়ে করাবো। যেহেতু আগে একটা বিয়ে করছিল, তাহলে ওকে বিয়ে করাবো। এখানে আমি কয়েকটা মেয়ে দেখি, একটা মেয়ে দেখি এত মেয়েরা, কিন্তু সবাই পছন্দ করছে আমার ফ্যামিলি, আমার ভালো লাগে না।
মেয়েরা কি জিনিস?
মানে একদম মনে করেন যে কোনো মাংস বলতে শরীরে কোনো জিনিস নেই, একদম পাতলা।
ওকে, এটাকে বলে মেয়েরা?
আমার গার্জেনকে আমি যাই বলি, আমার বাবা ছিল হসপিটালে তখন, যে বাবা আমি মেয়ে দেখে আসছি। তারপর যাওয়ার পর ওই মেয়ে দেখতে যায় আমার গার্জেন, ওখানে কাবিন করতে হবে মেয়ের সাথে। আমি বলছি যে আমি এখন বিয়ে করবো না, তাদেরকে সময় দেওয়া হোক যে আমরা অমুক দিন বিয়ে করবো। তারপর মনে করেন ছাড়েই না, কিন্তু আমি যে বিয়ে করছিলাম, কিন্তু বিয়ে ওনারা জানে না প্রথম বিয়ের কথা। তো যাই হোক, সাথে সাথে কাবিন, আমি তো বিয়ে করবোই না। আমার চাচা আমাকে ওই জায়গায় পেলে বাড়ি মারে যে তুই বিয়ে করবি না কেন, উনি অনেক সুন্দর। তারপর আমাকে ওই জায়গাতে কাবিন করায়। কাবিন করায় যখন কিনা চলে আসি, তখন 15 দিন পর আমাদের বিয়ের ডেট হয়, অনুষ্ঠান করে দিয়ে। আমার বর যাতে যায় 200 রুপে। যাওয়ার পর সবাইকে খাওয়া দাওয়া দিছে, কিন্তু আমি যে জামাই আর কোলদারা চারজন ছিলাম, তাদেরকে কোনো খাওয়া দাওয়া দেওয়া হয়নি। যে এতগুলা বর যাতে আসলো কেন, ওনারা আসতে ওনারা মেহমান, ওনাদেরকে কোনো অপমান করা হবে না, ওনাদের খাওয়া দিব। যে চারজন কোলদার আর জামাইকে খাওয়া দেওয়া হবে না, সেটা হলো ওনাদের সাজা। এখন বিয়ের আর 10টা বাজে যায়, বিয়ে আর হয় না। কিসের জন্য বিয়ে হয় না সেটা আমি ওদিনকে জানতে পারি না। পরে আমি বলছি চল চলে যাবে, বিয়ে করবো না। তারপর যেভাবে হোক বিয়ে হয়, কোনো অল্প একটু রাস্তা হাঁটতে হয়, আমাদের গাড়ি স্ট্যান্ডে ছিল। তখন একটা মহিলা বললো, কে রে আসে না, মানে দেশের বাড়িতে বর যাতে যায় লোক দাঁড়ায় থাকে রাস্তার পাশে। তখন বলে কার বিয়ে হয়েছে? কয়ে বুঝি কদিন আগে যে একটা মেয়ে বাইরে গেছিল না, ওর বিয়ে। কার বিয়ে? করছি কি কয়, এত সুন্দর ছেলে, এই নিয়ে কি বিয়ে করলো? কি দে, ওই নিয়ে তো ভালো না। সেটা আমি নিজে কানে শুনে ফেলাই। শুনে ফেলার পর তো আমার দুনিয়া অন্ধকার হয়ে যায়। এটা কি বলে, এই মেয়ে যে ভাইরে গেছিল, ওই যে বিয়ে পড়ায় না, সেটা কিন্তু আমার গার্জেন যারা বর যাতে সবাই জানে, যেটি কিন্তু আমাকে কেউ বলে না।
ওকে,
তারপর বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে যাওয়ার পর আমি তো শুনে ফেলেছি, পরে মেয়েকে বাসুরেতে জিজ্ঞেস করি যে তোমার কোনো ঘটনা, তুমি কি কাউকে ভালোবাসতা, তারপর বলে যে হ্যাঁ আমি একটা ছেলেকে ভালোবাসতাম, নাম আলিম। তারপর আমি বলছি দেখো মানুষের জীবনে ভালোবাসা এগুলো থাকে, বিয়ের আগে অনেক কিছু থাকে কিন্তু বিয়ে হলে সেসব বুঝা যেতে হয়। তারপর আমি জিজ্ঞেস করলাম যে তোমার জীবনে চাওয়া পাওয়া কি শখ আল্লাহ বলো দেখি আমি পূরণ করতে পারিনি। তখন আমাকে বলে যে আমার খুব শখ যে আমি ফ্যামিলিতে একা থাকবো, আমার শ্বশুর শাশুড়ি কেউ থাকবে না, আর আমি ছোট ছোট পাতিলে ভাত তরকারি রাঁধবো। তার মানে উনি ওনার আশা হলো উনি ভিন্ন খাবে। বলছি কি বলে তুমি এইসব কোনো কথা হলো? তারপর যেভাবে হোক রাত কাটেন, তারপর তো দিনে তো মানে আমি শুনে হলাম পুরাপুরি এলাকা মনে করেন যে জানাজানি হয়ে যায় কি হয়েছে, লিটন যে বিয়ে করে নিয়েছে ওই মেয়ে তো ভাইয়ে গেছিল গত রাতে। এখন আমি তো খুব কান্নাকাটি চিকাচুকি, এই কি হলো আমার জীবন, আমার চাচা গো, আমার বোন, আমার দুলা ভাই সবাইকে বলি যে তোমরা জানি না শুনে আমাকে বিয়ে করালা, একটু দেখতে দিলাম না। তার বলে দেখ তুই তাকে বিয়ে করছিলি ওনারা তো জানে না। তাহলে ভাই বানি যে তোর কপালটাই খারাপ যে ওরা আগে বিয়ে দিয়েছিল তোর আগে বিয়ে দিয়েছিল। যাই হোক আমরা সংসার করতে থাকি, আস্তে আস্তে সংসার করতে থাকি, কিন্তু আমি শ্বশুর বাড়িতে আসতে চাই না, শুধু একটা লজ্জা যে এলাকা শোনা আসে আমাদের সংসারটা ভালোই কাটে। তারপর ওই মেয়ে আস্তে আস্তে ব্যবহারটা মানে এত খারাপ হয় তা বলার মতো নয়। কি চায় আমি সেটা জানি না। উনি চাকরি করবে, ঠিক আছে চাকরি না করলে হয় না, উনি চাকরি করবে, কিন্তু আমাদের সংসার তখন থেকে আস্তে আস্তে অভাব আসা শুরু করবে। তখন চাকরি করবে, আমার আব্বু চাকরিতে দেয় না যে না আমি বেঁচে থাকতে চাকরি করতে পারবো না। তখন ও বাড়িতে চলে আসে ওর ভাবে বেরোতে। তারপর আমার আব্বা খুব সিরিয়াস অসুস্থ, তারপর আমার আব্বাকে হসপিটালে ভর্তি করানো হয়, 7 দিন দেখাতে হয়। তারপর আমার আব্বা মারা যায় সেই হসপিটালে। সেই হসপিটালে মারা যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি কেউ আমার বাবাকে দেখতে যায় না। তারপর 2-3 দিন পর আস্তে আস্তে যাচ্ছে যেতে বাবা মারা গেছে, অনেক দুঃখ লাগছে, কান্নাকাটি করতেছি সবাই। আমার সেই স্ত্রী নীতি আমার সাথে শেষ হবে, আমাদের বাড়িতে ভর্তি লোক, আমার দুলা ভাই ভাই বোন আত্মীয় স্বজন, একটা মরা বাড়িতে কতগুলো লোক থাকে তা তো বুঝতে পারেন আত্মীয় স্বজন, মানে মারা যাওয়ার 4 দিন পর। এটা কি কখনো সম্ভব যে একটা বাড়িতে এত একটা দুর্ঘটনা ঘটছে, আমার আব্বা মারা গেছে, এমন আল্লাহ তাল্লাহ করবে, নামাজ পালন করবে, তার জন্য দোয়া করবে, কিন্তু ও আমার সামনে বায়না ধরছে, কথা কয় না, ভাত খায় না, আমার সে বউ আমার জোর করে সে সম্পর্ক করবে। আমার চোখের পানি মনে করেন যে টলমল করতেছে আমার বাবার জন্য, আমার মানে পেটে ভাত যাচ্ছে না, কিন্তু ও আসে শুধু একটাই ধান রাশি আমার সাথে রং তামাশা করবে। যাই হোক আমি আমার বাবুর একটা দুর্ব্যবহার করি, একটা থাপ্পড় দিই, থাপ্পড় দেওয়ার পর সে আমার হাতে এরকম একটা মুচের মানে সে আমার হাতের হাড্ডিটা উঠে যায়। আজ পর্যন্ত
সেই হাতের হাড্ডিটা না,
হ্যাঁ এই যে দেখুন সে হাতের হাড্ডিটা, আমি কাউকে আমি বলতেও পারি না যে ও কি চায়, কিসের জন্য এরকম করে। তারপর আস্তে আস্তে যাই, বাবা মারা যায়, বাবা তো মারাই গেলো, তারপর ও চাকরি নেবে, চাকরি দিব না, তারপর চাকরি নেই। চাকরি নেওয়ার পর ও কিনে মোবাইল, মোবাইল কেনার পর আমি যা জানি না যে ও মোবাইল কিনে, আমার একটা আস্তে ভাই সম্মান দেয় যে তোর বউ যে মোবাইল কিনছে, মোবাইল কিনছে। ওর একটু নেচার খারাপ ছিল কি ও মানে যার সাথে সাথে প্রেমে পড়ে গেছে, একটু সুন্দর ছেলে দেখতে ও কাই। তারপর ও তো অনেকের সাথে সম্পর্ক করে মোবাইলে, তারপর ওকে আমি ধরি, অনেক মাইক দুধ দিয়েছে মানে চোর থাপড়া দিয়েছে মোবাইল ছাড়া মুখ। তারপর ও ডাইরেক্টলি বলে যে আমি তোর ভাত খাবো না, ডাইরেক্ট বলে। আমার এক সম্মুখে 22 তো আসে নবীনগর আসে, কিন্তু আমার লিপি লিপি সে চাকরির কথা বলে অফিস থেকে সে আসে নবীনগরে, সে গার্লফ্রেন্ডকে নিয়ে বেড়াতে। আমার 22টা দেখে আমার আপন ভাইনা দেখে 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 বলতেছে মামা মামি যে তো নবীনগর দেখেছে একটা ছেলের সাথে গলা ধরে বসে বসে চাইনিজ খেতেছে। আমি বলি ও গেল অফিসে, বলে অফিসে খবর নেই, ও অফিসে নেই, এক এক একটা কয়েকটা কাজ করছে। তারপর একদিন ডাইরেক্টলি বলে ও মানে বাড়িতে এত অত্যাচার করে তা বলার মতো না, মনে করেন আমাদের সাথে খাবে না। আর এদিক দিয়ে আমাদের একটা বিশাল একটা আর্থিকের দিক দিয়ে খুব সমস্যা হয়ে দাঁড়াইছে, আমার ভাই বেকার ছিল তখন, ছুটিতে আর কাজ করে না। তোরা মনে করেন যে এনজিও সংস্থা, আমার বোন ছিল ছোট বোন, কিছু টাকা লোন নেই মানে বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় স্বজন সে দেয়, দেওয়ানোর পর 10,000 টাকা হবে আমার বোন এনজিও থেকে তোলে কিস্তি হিসাবে সপ্তাহ সপ্তাহে, যাকে আমার বোন দেয় সে লোকরা পালায় যায় না। কিন্তু একটা সপ্তাহ মনে করেন যে নিম্নের পক্ষে এরকম কোন সপ্তাহ নেই যে 50,000-60,000 টাকা কিস্তি দিতে হয় এক সপ্তাহ। কিন্তু আমাদের আর্থিক অবস্থা তো এদিক দিয়ে খারাপ হয়ে গেছে। তারপরে কি করবো, মানে আমার মা পাগলের মতো হয়ে যায়, আমার বোন এটা মনে করেন যে চাকরি নেয়, আর চাকরি করে অনেক দূর থাকে, সে যা পারে তার দেয়। আমার বাড়ির মনে ফার্নিচার মানে কি বলবো, কম্বলটা তো বিক্রি করছি করছি, মানে বাড়ির ঝাড়ুটা পর্যন্ত বিক্রি করছিলাম কিস্তির জন্য, আমার আজও পর্যন্ত সে কথা মনে পড়ে।
কিস্তি পরিশোধ করতে গিয়ে
হ্যাঁ তারপর কিস্তি পরিশোধ হয় না, কিন্তু আমার এই বউ এত অত্যাচার করে সে লিপি মানসিক। তারপর আমি 2 দিনের না খাওয়া, সে চাকরি করে চাকরি থেকে টাকা দেয় মাস শেষে। তাহলে আমাদের বাড়িতে মানে বাড়ির পাশে যাকে বলে রাজমিস্ত্রির কাজ, সে 2 দিনের কাজের জন্য আমি যাই যে আমাকে তো নিবি, ওরা হাসি দিচ্ছে মামা এই কাজ আপনি করবেন, কিন্তু আমাদের বাড়ির পরিস্থিতি তো তোরা জানাচ্ছে, কিন্তু অর্থ লাগে সবাই জেনে গেছে এই কিস্তির ব্যাপারে, থানা পুলিশ আমাদেরকে খুঁজে বেড়ায়, মানে বাড়িতে থাকতে পারি না, ঠিক মতো একবেলা খাইতে পারি না, এসব ধরনের হয়ে গেছে। আমাদের বাড়ি মনে করেন যে যাকে জঙ্গল বাড়ির মতো হয়ে গেছে আমাদের বাড়িতে।
কত টাকা ঋণ নিয়েছিলেন?
আমার বোন 10 লাখ টাকার মতো নিয়েছিল।
10 লাখ?
হ্যাঁ, কিন্তু উনি চালাইছিল ভালোই, উনি 5-6 বছর চালাইছিল।
এত টাকা লোন দেয় এরকম একটা সংস্থা থেকে?
হ্যাঁ দেয়। মনে করেন যে আমার
কি দেখিয়ে ঋণ নিয়েছিলেন আপনারা?
সেটা আমিও জানি না ভাইয়া। আমি
কতটুকু পরিশোধ করেছিলেন?
মানে সম্পূর্ণটাই পরিশোধ, মানে লাস্টের দিকে মানে করছি, মানে
শেষ পর্যন্ত পরিশোধ করতে হয়েছে।
কিন্তু
যখন আপনাদেরকে তাড়া করে বেড়াচ্ছে পুলিশ টুলিশ বা যখন আপনার বাড়িতে, তখন কত টাকা ঋণ ছিল আপনার?
তখন 2 লাখ টাকার মতো হবে। আমরা কিন্তু ভাইয়া একবেলা খাইতে পারি না সারাদিনে। ও যায় বাহিনা চাকরি করতেছে, নিজে কামাইতেছে, 3 বেলা খাইতেছে। আমি যে ওর স্বামী আমার খবর নিয়ে কয়েকদিন যায় মর্গ আমার দেখা বিষয় না। পাশে একটা রাজমিস্ত্রি জোগালি দেয় আমি, তারপর আমি 1 কেজি চাউল নিয়ে আসি, সে ভাত রেঞ্জে আমার মাকে তো আমি খুঁজেই পাই না কোথায় আছে না আছে, আসে যায় মা পাগলের মতো। আমাদের যত আত্মীয় স্বজন ছিল, মনে করুন মা এরকম কোনো বাসা নেয় যে মা টাকা পয়সা যা চায় না তাদের কাছে। কিন্তু তারপর চাকরি করতে করতে মনে করেন যে চলে যাবে, পরে উনি আমাকে 15,000 টাকা দিয়েছিল পোশাকের যায় না শুশুকে। সে 15,000 টাকা জন্য পরে এলাকার লোকে বলে যে তুই আমাকে একটু জ্বালাস কেন, ওদের বাসায় নিয়ে শান্তি নেই, কারণ তুই যাবি যা আবার ভাত খাবি না চলে যা, কয় আমার টাকা দেখ। কিন্তু তখন ভাইয়া 15,000 টাকা কেন, তখন 1 টাকা ধরার মতো আমার সামর্থ্য ছিল না। তারপর ও যাবেই, ওকে রাখাই যাবে না। পরে ও আমাকে বলে, আমাকে কিন্তু নাম ধরে ডাকত, কিন্তু আমি এটা পছন্দ করতাম না। পরে বলে যে লিটন আমাকে নিয়ে একটু জিয়াই, তখন নিয়ে দেশি। পরে আমার চাচিরা পাড়ার লোকে এলাকার লোক রাস্তাটা যা জিজ্ঞেস করে না, কই যা এত কাপড় নিয়ে, কই জায়গা দাদি, কই কেন, কই কি করবো, যার জন্য আসছি তাই যদি না পাওয়া বাপ মায় বিয়ে দেখি সে জন্য আপনারা জানেন না কত মানে। এই কথা বলা আর আমার মুখ দিকে তাকায় তাকায় আবার মানে মুখ হেরে বলে যে ঠিক আছে তোকে পচাই থেকে যায়। তখন আমি বলি তুমি এগুলো কি বলো, শোন আমি চলে যাচ্ছি, জানি মানুষ আমাকে খারাপ না বলে, আমি তোকেই জানি খারাপ বলে, এই জন্য আমি চলে যাচ্ছি। তারপরে আমার এক বন্ধু জিজ্ঞেস করে, নাম ছিল তপন, যে কোথায় যাচ্ছেন ভাবি এত কাপড় ছিল নিয়ে, কয় চলে যাচ্ছি, কয়কে কয় কি বলবো এর জন্য চলে যাচ্ছে, আমার মাথা তো হেট হয়ে যাচ্ছে, কে কি বলে এইসব। পরে ওকে নিয়ে বাড়িতে দিয়ে আসি, পরে আমি ওদিনকে বাড়িতে চলে আসি। আমাদের বাড়িতে মনে করেন এদিকে ঝড়ঝাপটা গেতেছে আমাদের ওই ক্ষেত্রে হিসেবে। তারপর যেভাবে হোক একদিন আসছে লোক, অনেক লোক আসছে। পরে আমার ভাই যেটা ভিলেন অভিনয় করতো, বিশাল এক রামদানি বসে রয়েছে বাড়িতে,
মানে রিয়েল ভিলেনি যেটা দেখানো।
হ্যাঁ মানে আমি তো ভিলেনি, আমাকে দেখে পরে আমার ভাই খুব উচালাম বা খুব বডি ফিগার পিজদাই, বিশাল বিশাল চুল ছিল, মানে আপনি মানে দাড়ি ছিল মুখ ছিল মানে ছোট ছোট। পরে এরম দৌড়ানি দিছে লোক, মনে করেন ভাজার মজার বাড়ি করে ভাই না ধর। তারপর দিন আবার আসছে বলছে ঠিক আছে তুই 1 মাস পরে নিয়ে যাবি টাকা পয়সা। পরে 1 মাস পর আমার ভাই বেশ কিছু টাকা পায়, 1 কোটি টাকার মতো পায় আমার ভাই। আমার ভাই জমি ব্যবসা করতো, ওই যে আমার আব্বা যে জমি ব্যবসা করতো সে ভাগটাই আমার আবার পার্টনারদের সাথে মানে আমার ভাইকে দেওয়া হয়, যেহেতু উনি বড় ছিল। পরে সব ঋণ টিন পরিশোধ করা হয়, আমাদের বাড়িতে ঘর বাড়ি দেওয়া হয়, ব্যবসা বাণিজ্য করা হয়। কিন্তু ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, সে লিপির সাথে ও যে গেছে গেছে তো গেছে, ওর সাথে আমার আর কোনো যোগাযোগ হয় নাই। তারপর কিছুদিন পর আমরা 1 বছর পর ওকে আনতে যাই, যাওয়ানের পর বিচারের ভিতরে বলতেছে তো আমি সংসার করবো না, ওর কামাই খাবো না, পরে আমার পছন্দ নেই হ্যাঁ তুমি। তাহলে বলার পর মানুষ বলছে তুই তুই বিয়ে বসিত কেন, সে কোথাও অনেক তর্কাতর্কি করার পর আবার চলে আসে আমরা গার্জেন টার্জেন। তারপর আবার দ্বিতীয়বার আবার যাওয়া হয়, তখন এক কথায় সে মানে বিচারে ও যে ওই কথাটাই বলল, আমাকে বলো যে আমার শারীরিক কোনো সমস্যা আছে, কিন্তু এটা ভাইয়া পুরাটাই মিথ্যা কথা ছিল, আমার কোনো এসব ধরনের কোনো রোগ ছিল না। তারপর ওখানে আমার এক চাচা আমাকে লাইট দেওয়া চার্জার লাইট দেওয়া বাড়ি মারা মাথায়, যে তোর জন্য অপমান হলো আমার মাথায়, মনে করেন মাথাটা অনেক রক্ত পড়ছে। তারপর চলে আসি, চলে আসার পর ওইসব বাদ যে এসব ধরনের কথাই বললো, তাহলে আমরা ওকে তাহলে আর ডিপোজ টিপোজ দেবো না, ও যদি পারে ডিপোজ দিক না দিলে না দিকে নিয়ে ঠিক। তাহলে আমি চাকরি করতেছি, রিল্যাক্স হয়েছি, মানে খাওয়া দাওয়া করতেছি, নামাজ কালাম করতেছি। 1-1.5 বছর পর আমার ফেটুতে যাই গেটে হাজির, যাওয়ার পর হাজির আমার বন্ধু বান্ধব আসছে যে আপনি এখানে আসছেন কে, বলে বলতেছে যাওয়ার হয়েছে, যে আমার পাওয়া বেড়ায় দর্শক যাওয়ার হয়েছে, আমি ভুল করছি, আমি আর এই ভুল আর জীবনে করবো না। কিন্তু এদিক দিয়ে ওর আরেকটা বিয়ে হয়, সে খবরটা আমি আর জানি না যে ওর যে বিয়ে হয়েছিল আরেক জায়গায়, বিয়ে হয়ে বছর দিক ঘর করার পর ও স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়, তারপরে আমার কাছে গেছে। তারপর আমাকে জিজ্ঞেস করে যে বিয়ে করছো, পরে আমি বলি না বিয়ে আমি করার কোনো চিন্তা ভাবনা নেই। পরে আমার ওই যে বন্ধু সতীকার মিলন 2 লাখ ঠিম আছে আমাকে, তুই বিয়ে করবি না মানে তোর সাথে কিছু নেই, ওর ওর জন্য তোর জীবন নষ্ট করবি কেন, ওকে এই মাসের ভিতরে বিয়ে করবো, ভালো দেখে বিয়ে করবো আমরা। পরে আমার আমাকে আরো কিছু বলতে পারলো না, আমার ফোন নাম্বারটা নিয়ে গেল।
মেয়েটাকে আপনাকে ডিভোর্স দিয়ে দিল?
হ্যাঁ, মেয়েটার ডিভোর্স দেয়া তার অনেকদিন পর আমাদের বাসায় আসে, বাসায় আনার পর আমরা সবাই একসাথে বসি, বসানোর পর মেয়ে সেটা আমার ডিভোর্স হয়ে যায়। মেয়েটা আমার কাছে বেশ কিছু টাকা নেয়, 3 মাস ধরে মেয়ে খাওয়ান, ওই সব কিছু দিয়ে অসুস্থ আমার ডিভোর্স হয়ে যায়। কিন্তু মেয়েটাই আমাকে ডিভোর্স দেয়। এটাই এবার জানার পর এখন তা মনে করেন যে আমি পুরো নেশা, আমি পুরো নেশা খোর ভিতরে ভিতরে পুরো নেশা খাই। এতে আসলাম আমি আমার নেশা জগতে।
বিরতির ঘন্টা বেজে গেছে। সামাজিক যে সমস্যা বা পারিবারিক যে সমস্যা নিয়ে আজকের এই জীবনের অপ্রিয় সত্য গুলো এগিয়ে যাচ্ছে, সেটা একটা জায়গায় মানুষকে কোথায় নিয়ে দাঁড় করাতে পারে সেটাই এখন দেখার বিষয়। যে আজকে যে লিটনকে আমরা এখানে পেয়েছি, তাকে তার এলাকায় লিটন মামা নামে অনেকে চেনেন, কিন্তু তার যে জীবনের গূঢ় সত্য, সেই সত্য কি তারা জানেন? কিংবা সেই সত্য জেনে আজকে আমরা কি শিক্ষা নিব, সেটাই এখন দেখার বিষয়। আমরা ঠিক রাত 12:06 ফিরে আসবো আবারও যাহা বলিব সত্য বলিবতে। লিটন মামাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরে আসছি ঠিক রাত 12:06। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং শুনছেন যাহা বলিব সত্য বলিব। আজকে যাহা বলিব সত্য বলিবতে আমরা এমন একজন অতিথি পেয়েছি যাকে তার এলাকার লোকজন মামা নামে সম্বোধন করে থাকে এবং সে এভাবেই পরিচয় দিতে পছন্দ করে, লিটন মামা। তার জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা শুনছি এবং তার কাছে আমরা ফিরে যাব। যাবার আগে আপনাকে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে মানুষ তার জীবনের ভুল এবং অপরাধগুলো অকপটে স্বীকার করে। সে বলতে চায় কি অপরাধ সে করেছিল, কেন করেছিল এবং তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল। কেন বলতে চায়? এ কারণে যে তার মতো করে ভুল কিংবা তার মতো করে অপরাধের জন্ম যেন সোসাইটিতে কিংবা পরিবারে কিংবা রাষ্ট্রে যেন জন্ম না হয়। প্রিয় শ্রোতা, আজকে লিটন যে উদ্দেশ্যে এখানে এসছে এবং আমাদের JBSB-তে যতগুলো অতিথি আমরা পেয়েছি তাদের এই উদ্দেশ্যের জায়গাটি সবারই এক। আমরা ফিরে যেতে চাই লিটনের কাছে। লিটন, যে জায়গাটিতে আপনি ছিলেন, আপনি ড্রাগের দিকে ঝুঁকে যাচ্ছেন একটা পারিবারিক সমস্যার কারণে, চারপাশের বন্ধু বান্ধব আপনার শারীরিক ব্যাপারগুলো নিয়ে খুব বিরূপ ধরনের মন্তব্য করছে, যেগুলো আপনার মেন্টালি খুব বেশি আপনাকে এমবারাস ফিল করাচ্ছে। তারপর
আমার বাইরের দোকান ছিল, সে আমি দোকানে বসে রয়েছি। একটি লোক বিয়ার কি জিনিস আমি চিনতাম না,
বিয়ার
হ্যাঁ কখনো নেশাও করিনি। তারপর আমাকে দেখে ছালাম দেয় যে আপনি এটা একটু রাখেন, আমি একটু আস্তে আসি রাখলাম। কিন্তু এটা কি মানে আমার এত একটু খেয়াল নাই, এটা কি একটু দেখবো কিনা, পরে আর আমি দেখি না। না দেখে মনে করেন 2 দিন ওই জায়গায় গেছিল, ওই লোক আবার এদিক দিয়ে পুলিশে ধরে ফেলাইছে, মানে চতুর্দিক দিয়ে পুলিশে ওকে অ্যাটাচ করছে, কিন্তু ওই লোক আমাদের দোকানে থেকে বেঁচে গেছে। কিন্তু আমার ভাইও জানে না, কেউ জানে না এটার ভিতরে কি আর রাখে গেছে। আমি ভাবছি হয়তো আমার ভাইয়ের জিনিস হতো। 2 দিন পর আমাদের দোকানে কবে ছিল রেস্টুরেন্ট, এই ব্যাগের ভিতরে কি একটু দেখতো রেখে গেল।
কিসের দোকান ছিল আপনাদের?
আমাদের ছিল গ্রিল ওয়ার্কশপ।
গ্রিল ওয়ার্কশপ,
হ্যাঁ ওয়ার্কশপ। তারপর 2 দিন পর দেখি সেটা বিয়ার।
কতগুলো ছিল ওখানে?
মানে আসলে 4 কেস ছিল, 1 কেসে 24 পিস করে থাকে।
4 কেস?
হ্যাঁ
অনেকগুলো, প্রচুর পরিমাণে ছিল।
হ্যাঁ প্রচুর পরিমাণ ছিল। তারপর ভাইকে জিজ্ঞেস করি, ভাই তুমি কি কাউরে কিছু রাখতে বলছো দোকানে? কই না। জিজ্ঞেস করি না, কেউ বলে না। পরে একজনকে জিজ্ঞেস করি, পরে আমাদের দোকানদার কর্মচারী বলে, মামা উনিকে তো এই বিয়ার আর মদ বিক্রি করে বোতল কি কস কর কিরাম, তুই এটাই খুঁজে মনে মনে আমি তো পাই না এটা। কিন্তু এদিক দিয়ে আমি তলে তলে সিনসিটিভ খাই, ফিনসিডিল খাই। যখন কিনা ও চলে যায়, ওই যে লিপি চলে যাওয়ার পর থেকে আমি ফিনসিডিল খাই, 7টা 2-4টে খাই ফিনসিডিল। পরে ভিয়া খাইলাম, খাবার আমার বন্ধু বান্ধবকে সবাইকে খাওয়াইলাম, যা দাম হয় হবে না তাদের খাই নাই। পরে অনেক আমার বন্ধু বান্ধব যা ছিল এলাকার অর্থ সবাইকে খাওয়াই, কিন্তু সবাই জানে মুখে এটা বিক্রি করে, কিন্তু আমি জানি না, কেন আমি তো এইসব ধরনের ছিলাম না। তারপর এটা এমন রকম যে আমি খাই, খাওয়ার পর খুব ভালো লাগে। পরে 1 সপ্তাহ পর ওই আঙ্কেল আসে আমাদের দোকানে, মামা একটা জিনিস যে খেয়ে গেছিলাম ওই জিনিসটা কোথায়। পরে আমি বলছি যে জিনিসটা আঙ্কেল আমি খেয়ে ফেলেছি, ওইটা কি করছেন? আমি আমার সত্যি কথা বলেন, আপনি কি এটা বিক্রি করেন? হ্যাঁ। আমি বলছি কত টাকার দাম নয়? তাই বললো যে আমার দাম হয় 16,000 টাকা। আমি 10,000 টাকা নগদ দিয়ে দিলাম যে আমাকে প্রতিদিন দিবেন। প্রতিদিন আমাকে পাঁচ পিস করে দিবেন। পরে আঙ্কেল মানে অনেক ভয় পাইতেছে, আমার ভাই একটা নামি দামি লোক এলাকার ভিতরে মারবে টেবে, আমার ভাই আবার পাপি করে আমাকে শুনে মেরে ফেলবে, আমি বলছি কেউ জানবে না। পরে ওই আঙ্কেল কি করে আমাদের একটা ঠিকানা দিচ্ছে, ওই জায়গায় প্রতিদিন ছুঁয়ে দেয়, ছুঁয়ে যাচ্ছে কোনো কারণে আমি পুরা নেশাখোর হয়ে যাই দিকটা, পুরো নেশা খেতে খেতে আমার বন্ধু বান্ধব সবাই যায় না যায়, চাইনা জনের পর আমার বন্ধু বান্ধব আমার কাছে যায় আনার জন্য। আমি ফোন দিয়ে
টাকাগুলো আপনি কোথায় পেতেন?
এর টাকা আমার ভাইয়ের ওয়ার্কশপ ছিল, আমার ভাই মানে 25 টাকায় ইনকাম করতো, জরুরি ব্যবসা করতো, ওয়ার্কশপ ছিল। আমার ভাই কখনো যে দৈনিক যদি আমি 500 টাকা নেই, আমার ভাই কখনো হিসাব নেই, এটা হলো আমার ভাইয়ের বড় দোষ। কিন্তু আমার ভাই খুব ভালোবাসতো, যেমন ভাই একে একে দুটো ছেঁকা খাইলো, যে বিষ পর্যন্ত খাইছিল আমার ভাই, তারপর বাঁচালাম। হ্যাঁ, এই মাসের যে বলছিল কিছু নাই, আমার চাচারা মারছিল, এজন্য আত্মহত্যা করতে চেয়েছিল যে আমি আমার জীবনটাই রাখবো না। আমার ভাই কিছু বলে না, আমি আবার বাড়ি থেকে চুরি করার উদ্দেশ্যে টাকা চুরি করার উদ্দেশ্যে, আমার মা ছিল একটা সদস্য যে আমার টাকা পয়সা গুনতে পারতো না, আমার ভাই 2-3 লাখ করে টাকা দিত যে মা টাকা গুলা রাখো। আমার মাকে করতে 500-1000 টাকা লোট, মানে আমার মা তখন পড়ালেখা করে নেই, মানে ক্ষতির সমস্যা ছিল, যাবসে বয়স হয়ে গেছে, 1000 টাকা লোট দেয়, 500 টাকা মনে করতো, 100 টাকা মনে করতো। আমি বলতাম মা আমাকে 1000 টাকা দাও, মাকে করতো 10টা লোট দিত, মনে করুন 500 টাকা লোট দিত, এইসব ধরনের করতো। কিন্তু মা আর বসতো না, পরে ওই যে ভাই যখন হিসাব চেত না, তখন আমার মা কান্নাকাটি শুরু হয়, আমি কি চুরি করছি, এগুলো করছি, আমি তো এদিকটা নিয়ে নেশা খাই আমার আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে। আবার আমার আমার অর্ধক ছিল, সেই অর্ধকের চাবিও আমি পার্সোনাল বানাইনি, নিতে নিতে আমি পুরো নেশা করে গেলাম। পরে আমার বন্ধু বান্ধব জানাজানি হয়ে যায় যে ও প্রচুর পরিমাণ খায়, কিন্তু আমার বন্ধু বান্ধব অভাব নেই, মোটর সাইকেল টোটল সাইকেল অনেকে আসে, তখন অর্থ এলাকার ভিতরে খুব নাম ডাক হয়ে গেলাম যে আমি খুব নেশার ভিতরে খুব। ওই আঙ্কেল বলে দেখ তুই তো প্রচুর খাস, তোর টাকা তো তুই ধ্বংস হয়ে যাবি, তোর ভাইকে মাইরা ফেলাবি, তাহলে খাস কর, তুই আমাকে কিছু কিছু পাঠিয়ে না দে, তোর আর টাকা লাগবে না। সেরকম কিরম আঙ্কেল পাটি কয়, আমার যা দাম তুই তাই নিবি, ওর কাছ থেকে আমি তোমার কাছ থেকে নিবি, কয় আমার যা দাম তাই নিবি, তোর তার পাঁচ কোটি না আছে, কিভাবে কয় তোর বুঝতে হবে না, তুই ছেলে আয়না দে। তোর আমি আয়না দিতাম, 2-4 জনকে আয়না দিছি, যদি মনে করেন 4000 টাকা দাম হয়, উনি 4000 টাকা রাখছে, কিন্তু 1000 টাকা আমাকে আবার পরবর্তীতে আঙ্কেল দিয়ে দিত, যে আমাকে মাল দিতে প্রতিদিন এটা ওই দাম। তোর তখন চিন্তা ভাবনা করার পর আরো আমার দিকে কিছু বিচ্ছু ভাঙি ছিল, ভাগ্না মামা মামা বলে, এলাকাতে তো মামা নামে পরিচিত আমি, তখন ওই ভাগ্নারা মামা যদি ব্যবসা শুরু করতে কোন ব্যবসা করেন, তো চালাবি কি, আমরা চালাবো, আমি তো কোনো কাজ কাম নাই, যদি রাজনীতি করি তাহলে এই ব্যবসা চালাই দেন, আমি চালাবো চালা। পরে নিজে নিজে ভাবি যে ঠিক, তাও তো নিজের খাওয়াটা চলবে, আর বাড়িতে আর টাকা চুরি করে আনতে হবে না, কিন্তু আমার ভাইয়ের দোকানে আমরা সেজ দেখা দিচ্ছে আমি, আমার ভাইয়ের দোকান বাড়ি সেজ দেখা দিচ্ছে নেশা করতে করতে।
কি ফেলতেছেন?
মানে টাকা
দিয়ে ফেলতে,
হ্যাঁ মানে মানে আস্তে আস্তে মানে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার ভাইয়ের টাকা খুঁজে পাচ্ছে না দেখুন। তারপর আমি প্রথম দিন 5টা মোটর সাইকেল দিয়ে আমি আমার বন্ধু বান্ধবকে ফোন দিলাম, তারা এখন বন্ধু খাবি খায়, ঈদের আগের দিন দেখছি তো রোজারি 11 সালের ঘটনা, তো বিয়ার খাওয়াবো আর বোতল খাওয়াবো আজকে, আসে সে আমাদের এলাকায় মানে ডিলারকে ফোন দিলাম, ডিলার বলে ঠিক আছে বাবা তুই মাল নিয়ে যা, টাকা লাগবে না, টাকা পর দিচ্ছি বিক্রি করে। আমি বলছি আঙ্কেল আমি তো ব্যবসা শুরু করতেছি, আপনি বলছেন দোয়া করেন, আঙ্কেল বলে যা একটু ভাবা বাইবা চিন্তা যা করার করিস। তারপর নিয়ে আসি, মানে পরে উৎপলা মানে এক রাইতে দেখি মনে করেন আমার এক কেসে মনে করেন যে একটা বাক্সের ভিতরে মনে করছি 5 কেস করেছিল, সেটা আমি 5টা বাক্স নিয়ে এসছিলাম, তাহলে মনে করেন যে কতগুলো হয়। তারপর 5টা মোটরসাইকেল যখন আমার ভাই দেখলো যে টিভির মতো বাক্স এগুলোতে ভর্তি দিয়া, আমার ভাই ফাঁকে তেমনি ফলো করে ওই 5টা মোটরসাইকেল নিয়ে কই গেল। পরে মনে করেন আমরা এক বাজারের ভিতরে যাই, পার্টি তো এদিক দিয়ে আগে আধা ঘন্টা শেষ হয়ে গেছে আমাদের মাল,
5টা বাক্স,
হ্যাঁ মানে 5টা বাক্সের ভিতরে
25টা ক্যাসিং,
হ্যাঁ
বিয়ার তো একটা যেটা হচ্ছে অ্যালকোহল ফ্রি,
হ্যাঁ
এটা হচ্ছে অ্যালকোহল সহ, কোন ধরনের বিয়ার ছিল আপনার?
আমারটা ছিল 8.9, আমারটা অ্যালকোহল ছিল না,
এগুলো অ্যালকোহল ফ্রি না, এগুলোতে কিছুটা হলো অ্যালকোহল আছে। ওকে, তারপর
তারপর মনে করেন যে মানে বিভিন্ন ধরনের বিয়ার ছিল, তারপর আবার আসলাম আনলাম 5 পিস, এইভাবে এলাকার নাম করা হয়ে গেলাম, কিন্তু আমাকে কেউ চিনে না, এগুলো আমি ব্যবসা করতাম আমার পোলাপান দিয়ে, ওই যে যারা বলছে আমরা আছি। তারপর ব্যবসা শুরু করতে এখন মনে করেন যে আবার ইয়ে বাবা খাওয়া দিয়ে দিয়েছি আমি। পরে একদিন আমার এক বন্ধু বলতে শেষ, তুই এগুলো বিক্রি করস খাস, তাহলে আর এটা আর কয়দিন খাবি, আর এটা বাদ দে, আমি তুলে এখন কি খাবো, সেলে ঘুম আসে না, ভালো লাগে না, ইয়াবা খান, ইয়াবা কি আবার ওই খায়া দেখ। পরে দেখি মানে একটা ছোট ট্যাবলেট তখন নিয়ে আসলো আমার এক রুমের ভিতরে নিয়ে গেলো, আমি মানে খাইতে পারি না, তারপর কয়েকবার চেষ্টা করার পর দেখি আমি ভালোই খেতে পারি, তখনই ইয়াবা খাওয়া দিল। ইয়াবা খাওয়ায় অনেক টাকা খরচ, একটা ট্যাবলেটের দাম ছিল তখন 500 টাকা, দিন আমার 5-6টা ট্যাবলেট হতো না। আর এদিকটা আমার দোকান, ভাইয়ের দোকান, দোকান তো শেষ করছি মনে করেন মানুষের কাছে অ্যাডভান্স টাকা নিয়ে আমি খেয়ে ফেলাতেছি, তখন আমার ভাই মনে করেন যে একটা বিশাল ঝামেলায় পড়ে গেলো, তখন আমার দোকানটা অপি করে দিল। আমি আর দোকান চালাবো না, আমি জমি ব্যবসায়ী করবো, আমার ভাই সেজ দেখা। তারপরে একদিন রাত 11টা বাজে, আমি একদম খাই না বিয়ার, মাঝে মাঝে খাই আর ব্যবসা করি। তো ১১টা বাজে আমি মোটরসাইকেল নিয়ে আসতে আসতে আমার ভাই আমাকে দৌড়া ফেলায়। এটার ভিতরে কি পরে বললাম যে ভাইয়া উমুকে দিয়া তুমি কিছু মনে করো না, এই জন্য নিতে আসি ও যা। কিন্তু ভাই বুঝে ফেলাইছে যে আমি ব্যবসা করি, আরো ভাইয়ের বন্ধু বান্ধব আরো লোক বুঝে ফেলাইছে, ধরতে পারে না কখনো। তার দু তিন দিন পর আমার ভাইয়ের বন্ধু যেটা আমার ভাই ফোন দেওয়া হয়েছে, শীতল আমার কাছে ফোন দেওয়া হয়েছে। তো আমি ফোন দিচ্ছি করি, কিন্তু আমি লোক পাঠাই, আমাদের সেলসম্যান আছে, আমি তো ছিলাম ডিলার, আমি মানে ডিলার ডিলার হয়েছি, আমি মাল সরাসরি বিক্রি করতাম না, আমার পাঁচজন ছিল মাল বিক্রি করে ওরা নিয়ে নিয়ে দিয়ে আসতো।
মানে আপনার ভাইয়ের বন্ধু আপনাকে ফোন করে একটা অর্ডার দিয়েছে,
হ্যাঁ
সেটা আপনি পাঠিয়েছেন আপনার সেলসম্যান দিয়ে।
হ্যাঁ, কিন্তু আমার ভাইয়ের যে বন্ধু আমি জানি না, ওর বাড়ি ছিল অনেক দূরে, কিন্তু আমি জানি না যে আমার ভাইয়ের সাথে বইলা দিবে বিদেশি ফরেনের বোতল আর বিয়ার। তারপর মনে করেন আমি বলছি যে ঠিক আছে ভাইয়া আপনি অমুক জায়গায় আসেন, অমুক জায়গায় গেছি, রাত অনেক রাত হয়েছে 11টা দিকে, আমার ভাই দেখি মোটর সাইকেলে বসে রয়েছে, তখন মোটর সাইকেলে আলো দেয়, তখন আমি এক বাজারের ভিতরতে ভাই রয়ে একটা ছেলে ছিল আমার সাথে, ওই ছেলেকে বললাম যে টাকাটা নিয়ে, যে টাকাটা পরে আপনি দেন। টাকাটা নিয়ে আসি, আমার ভাই কোনো কথা বলে না আমার সাথে, আমার পিছনে বসাম। পরে আমি বললাম বিয়ে আর কে সাথে, আর কেউ আছে নাকি কয় না, আমি থাকলে কিন্তু ঠুস জমু অন্য লোক আনলে, পরিচিত লোক। আমার আবার কন্ট্যাক্ট ছিল যে তুই ছাড়া যদি আমার কোনো এলাকার পরিচিত লোক হয় তাহলে কিন্তু খুদ্া ফুস দিব, আমার সাথে ছিল খুব সবসময় দেখে ফেলালে মান সমান শেষ। তারপর আমি যখন মালটা নেব ওই পিচ্ছিটা মালটা আনলাইতে পারতাছে না, পর আমি সরাসরি যাই, যখন আমি মাল দিয়ে চলে আসি তখন আমার ভাই পি দিয়ে থাপা দা ধরে আমার পিছিয়ে থাকে, এইটাই তোর কাজ। এগুলা কথা বলার পর ওই ভাই অনেক ঠেকে আমাকে আটকে রাখে, আর আমার ভাইয়ের বন্ধু চলে যায়। পর আমার বড় ভাই আর মিজু ভাই, এটা বলছে মিজু ভাই আমার বড় ভাই, এরম মাইট দেয় আমাকে, মনে করেন আমি বাজবো না বাজবো নেই, খুব মাইট দেয় চোরা মাইট, মানে বিশাল এক বাউন্ডারির ভিতরে নিয়ে এসে চিল্লা পাল্লা করলো কেউ আসবে না ওখানে, আর কেউ যাইতে পারবে না, খুব মাইট দেয়। পরে বলে যে আমরা একটা নাম করার লোক এলাকার ভিতরে, আমাকে সবাই সম্মান দেয়, খুব দাম দেয়, খুব ভালোবাসে, আর তুই আমার ভাই হয়ে শুনি তুই ফিলসি ডেলে ব্যবসা করস, ইয়াবার ব্যবসা করস, বোতলের ব্যবসা করস, কিন্তু আমি ইয়ারও মানে ব্যবসা করতাম না, যখন কাজ বলছে তখন খাইতাম, খুব মাইট দেয়। মাইট দেওয়ার পর আমি বলছি দাঁড়া তোকে আমি এরকম কাজ করবো, তোকে আমি ছাড়বো না, তুমি আমাকে মারলি না।
এটা কি ভাইকে বললে না ভাইয়ের বন্ধুকে?
ভাইকে বললাম। পরে আমার ভাই দেখি সেলুনে শেবুতেছে, তখন সেলুনে শেবুতেছে, ওখানে পর আমি সেলুনে যাই, পরে আমার ভাইকে কিছু কবি যে হ্যাঁ বলবো কয় কি ফুল না নিয়া পাইপটা মানে পুষ দিবো, মানে পুষ দিবো, পুষ দিছিল তো ছেলে মূল আমাকে এইরকম এক মনে করেন যে ঝাড়া মারে খুঁটটা পরে যায় আমার হাত থেকে। পরে ভাই কি করে পালায়, আরেক খুন নিয়ে অনেক দূর দৌড়েছিল ভাইকে,
আপন ভাইকে,
আপন ভাই, তার ভিতরে দুই ভাইকে দৌড়েছিল, ফুর দিয়ে পোষায় মেয়ে এলাম, কিন্তু এলাকার লোকজন অনেক লোকজন যে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তারপর ছুটাই দেয় যাওয়ার হয়েছে, কিন্তু কি হয়েছে কাউকে বলি না, আমার ভাইও বলে না আমি বলি না, মানুষ মান চলে যাবে যে আমার ভাই মানে মদ বিক্রি করতে গেছে। পরে আমার মার কাছে ফোন দেয়, আমার মা আমার পায়ে ধরে যে বাবা তুই নাকি সব ব্যবসা করস, তুই খাস আমরা জানি সব বাদ দিয়ে, পরে আমার মা পায়ে ধরে, তারপর আমি ছাড়ি না। যে মাকে আমি অনেক ভালোবাসতাম, গোপনে গোপনে ব্যবসা করতে থাকি আমি, আর আমরা ফিনসিটিউটে রাখতাম পানির ভিতরে।
পানির ভিতরে কেন রাখতাম?
পানির ভিতরে রাখলে ওই জিনিসটা ঠান্ডা হয়, আর এগুলা একটু মাল কোথায় রাখবো, কিন্তু দেখে বলে একটা একটার দাম 600 টাকা 500 টাকা।
কত করে কিনতেন?
এগুলো কিনা পড়তো 250 টাকা,
মানে প্রায় দ্বিগুণ লাভ।
হ্যাঁ দ্বিগুণ। আর আমার যারা ছিল কর্মচারী তাদেরকে 500 টাকা দিতাম, আর যে বন্ধু খাইতে পারে আমার বোন দিয়ে দিছি ওই খাতিরে, মানে ওনার কারো কাউ চিনে না, মানে বিয়ে করতাম যে আপনি আমার মানে বন্ধুমার দেশে আমার বিয়াই, তখন আসে আসেন পর মনে করেন যে ওনাকে পিছন থেকে মাল দিয়ে হিন্দার স্টার দেয় মতো মনে করেন, আমি নিচে খুরদা কয়েকটা পোষ মারি, খুরদা কয়েকটা পোষ মারি, পোষ মারানোর পর দৌড় দেয়, দৌড় দেওয়ার পর মনে করেন যে পড়ে যায়, পড়ে যান মনে করেন হাতটা আমি কেটে দেয়,
হাত কেটে দেন।
হ্যাঁ হাত মানে ওনার বাম হাত কেটে দেয় আমি,
পুরোটা কেটে
দেয়? না না, এই কবজা থেকে ওনার হাতটা আমি কেটে দেয়। আমাকে সন্ত্রাসী ধরছিল, পরে একটা চেয়ারম্যান ছিল, ওই চেয়ারম্যানের ছেলে আমার সাথে ছিল জড়িত, ওই চেয়ারম্যানের ছেলে যেভাবে হোক 2 লক্ষ টাকা, আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, 2 লক্ষ টাকা দিচ্ছি, পরে এটা ডিসমিস করে ফেলেছি, কিন্তু ও এখন পর্যন্ত আমাকে খুঁজে সেটা হলো গাজীপুরের কাহিনী, কিন্তু আমাদের সাভার থানার গাজীপুর থানা কিন্তু মানে পাশাপাশি, মানে রোডের এপার সাভার ওপার গাজীপুর। ওকে আমরা কাজটা করছিলাম গাজীপুরে নিয়ে, মানে বিশাল এক বাগানের ভিতরে নিয়ে হাতটা কেটে দিয়েছিলাম। ওনার ফোন নাম্বার আছে আমার কাছে।
উনি কি স্বীকার করে এখন পর্যন্ত যে আপনি কাজটা করেছেন?
হ্যাঁ, এখন স্বীকার আছে, কথা বলতে পারবেন, অসুবিধা নেই।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই পার্টে সুমনকে রিকোয়েস্ট করছি যে এই নাম্বারে কথা বলার জন্য আমরা কোনো একটা পার্টে সেটা শুনিয়ে দেবো আপনাদেরকে। দেখা যাক কথা বলে আমরা কি উদ্ধার করতে পারি। আর প্রিয় শ্রোতা, অনেক আগে আমরা SMS পোল দিয়েছিলাম, SMS পোলের রেজাল্টটা আমরা এই মুহূর্তে জেনে নিতে চাই, যদিও সেটা আমাদের দেওয়ার কথা ছিল সেকেন্ড পার্টে। আমরা একটু জানাচ্ছি আপনাদেরকে SMS পোলের রেজাল্টটা কি। চলুন দেখা যাক কম্পিউটার কি বলে।
No, 15%. No comments. 4%.
ওকে, প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে যে 81% হচ্ছে ইয়েস এবং 15% হচ্ছে নো, এবং বাকি জায়গাটি হচ্ছে হলো নো কমেন্টস এর। ওকে ফাইন, তারপর
আর হাতটা কেটে দেন, তারপর যেভাবে হোক উনি কাট হয়ে যান, উনি কেস আর করেন না, ঠিক পূর্ণ হবো না।
আপনি 1 লাখ টাকা জোগাড় করেন কিভাবে?
আমাদের তো ফিনফিটের ব্যবসা, মোটের ব্যবসা, কিন্তু তবে টাকার অভাব নেই, ধনী কাছ থেকে টাকা অভাব নেই। নারীর নেশা, হোটেলে যেতাম, আবাসিক করতাম, আমি ওই চেয়ারম্যানের ছেলে 1.5 লক্ষ টাকা পাতাম আমার কাছ থেকে, আবার নিয়ে ও আবার মানে ফিজিটাল ব্যবসা করে। তারপর আমি বললাম যে দোস্ত তুই কীভাবে কীভাবে ম্যানেজ করবি কর, সেটা আমি জানি না, তোর কাছে টাকা পাবো লাগলে আরও দেবো। তারপর উনি সেটা ম্যানেজ করেছিল, আমার আর পরে কোনো ঝামেলা হয় না। তারপর এলাকার লোক অবশ্যই জানাজানি হয়ে গেছে, আমরা এই কাজটা করছি।
এই 2 লাখ টাকা কোথায় দিয়েছিলেন?
2 লাখ টাকা ওকে কি দিছি কিনা না দিছি আমি আজও পর্যন্ত জানি না।
কারা বিটমার্ট করেছে এটা?
এটা একটা ফোন চ্যানেল করাই করছিল। ওই চেয়ারম্যানের ছেলে বললো যে টাকা দিয়ে দিছি, তো কোনো সমস্যা হবে না, ওদের বাড়ি তো গাজীপুরে, কিন্তু এর জন্য আর মানে ওর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। কিন্তু হ্যাঁ, টাকাটা ওকে আমি ফোন দিয়েছিলাম অনেক দিন পরে, মানে লোকের মাধ্যমে ওকে ফোন দিয়েছিলাম যে দেখি, আমি তো পালাইছিলাম বাড়ি থেকে। পালাই
কি নাম ওই লোকের?
জাহিদ হাসান।
জাহিদ হাসান। তারপর?
তারপর ওটা গেল, যাওয়ার পর আমি বললাম এই একটা কাজ করলাম, এটা কি কাজটা ঠিক হলো? যাই যা হওয়া, তার কিছুদিন পর ওর সাথে আমার দেখা হয়। দেখানোর পর ওর লোক মনে করেন আমাকে নিয়ে হাতটা কেটে ফেলাতে চায় না, যে তুই যেভাবে কাটছে তোর হাত ওইভাবে কেটে ফেলাম। ওদের এলাকায় গেছিলাম, যেখানে কাণ্ড সাথে মানে ভুলে গেছিলাম গা, মানে স্মরণ ছিল না আমি যাতে বড় একটা অন্যায় করছি। আমার বন্ধু বান্ধব যায় আমি জানি বসতে বসছি, মানে যায় পাইনি, আমি বসে রয়েছি, ওরা পিছন দিয়ে আমাকে অ্যাটেস্ট কেটে ফেলাইছে। আমি মানে বসে বসে ফিনতে দিয়ে হেঁটেছি, পরে আমার বন্ধু বান্ধব আসেনি, ওরা আসে মনে করে আমাকে ঘিরে দেওয়া ফেলাইছে পিঠটা। ধরনের পর মনে করেন আমার হাত মনে করেন যায় ইটার ভিতরে রয়েছে, ওয়ালে বসে রয়েছে, তোলানো রয়েছে, আর কয়েকজন আমার হাত শুনে ধরে আছে কূপ দিব। যখন কূপ দিছে তখন আমার বন্ধু বান্ধব সামন্তানে অ্যাটাচ করে বলেছে এই ধর 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 করছে মতো ওরা মানে জায়গা যাওয়ানোর পর মনে করেন আরেকজন এরকম কূপ মারছে, তখন আমার যে দুটা লোকে পড়েছে এটাই। তারপর আমি চলে আসি, চলে আনার পর কয়েকদিন রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর আমি পতিলয়ে যাই। আবার আমাদের সাভারের ভিতরে, সেটা হলো জামগড়া। তারপর যাই, যাওয়ার পর ওখানে আমার একটা দুর্ঘটনা হয়, এটা মানে আমার লাস্ট মেনে নিশা ভাত হয়ে যায়। আমার একটা ভাগ্না ছিল মানে আমার খুব কাছের, ও বলছে মামা এগুলো বাদ দাও তুমি, আমি বলছি যে আজকে লাস্ট। ভাইনাটা মানে আমার জাইনা ফলায় যে আমি এইসব ধরনের কাজকাম করি, মানুষ প্রেম করে ছেলেদের সাথে মানে মেয়ের সাথে আমি করতাম, ওর সাথে মানে খুবই ভালো লাগতো অল্প বয়সে, খুবই আমি মানে এই নেশা জগতে বলে মামা এইগুলো তুমি ছেড়ে দাও, মেয়ে বাজি করো না, বাদ দাও। পরে ওদিনকে আমি যাই, যাওয়ার পর ওদিনকে আমি ধরা খাই, পরে আমার ভাইকে ফোন দিই, বলে ভাই যা এক রাত একদিন যেরকম আজকে রাইতে মিশে মানে দিনে মিশে দুপুরে বলা আজকে সাড়ে থেকে পরে সকালে চালান দেবে, তারপর আমার ভাই আমাকে ছুটে নিয়ে আসে, ছুটে নেওয়ার পর অনেক মাইট দিছিল।
মানে আপনি জেলও খেটেছেন এই কারণে?
হ্যাঁ, কিন্তু জেল খাচ্ছিলাম আরো আগে, মানে এই মদ তো কেউ খাই দেখে আমার ভাই জেনে ফেলেছে, তখন বিক্রি করি না, নেশা টেশা করে দিয়েছে, আমার ভাই আমাকে জেলে দিয়েছিল। ভাই একদিন ডাকছিল কিন্তু আমরা জানতাম না, মানে আমি ধরা খেয়েছিলাম, খাইতেছি বন্ধু বান্ধব নিয়ে, তখন অ্যাটেস্ট করে ফেলাইছিল। মানে এটা আমার ভাইয়ের চক্রান্ত ছিল মানে আমার ভাইকে ভালো করার জন্য, কিন্তু তখন আমি ভালো হইনি, সেই যে টেনশন দিল এগুলো নানান ধরনের বিষয় করে।
22 দিন আপনি জেলে ছিলেন, আপনার ভাই আপনাকে ধরিয়ে দিয়েছে, সেকেন্ড টাইম আপনি পতিতালয় গেলেন এবং সেখানে পুলিশ আপনাকে ধরলো, তারপর ভাই আপনাকে ছেড়ে,
ভাই আমাকে ছাড়া নিলো, অনেক মারপিট দিছিল কিন্তু ভালো হয়নি। তারপর আমাকে কেউ পছন্দ করে না, কেউ দেখতে পারে না। তারপর আমার ওই যে একটা ভাইকে ছিল, ভাইটার নাম না বললেই হয় না, যেহেতু উ আমাকে ভালো করছে, নাম ছিল নাদিম, বলছে মামা তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি এইসব ব্যবসা ছেড়ে দাও, আর তুমি এই মেয়ে এইসব পতিতালয়ের কাজ বাদ দাও, তুমি আর করো না মামা, তোমাকে অনেক ভালো লাগে, দেখো এলাকার লোক তোমাকে কত সম্মান দেয়, কত ভালোবাসে, মামা বলে সালাম দেয়। আমি যদি তাই গরিবও হই, এখন বর্তমানে আর্থিক অবস্থা খারাপ হই, আমি যদি রাস্তাটা হাঁটি পাঁচশো লোক দেখে চারশো লোকে আমাকে সালাম দিয়ে যে মামা ভালো আছেন কিনা। মানে আমি বাপের মামা, ছেলের মামা, সবার মামা, আমাকে সবাই চিনি।
মামাটা হলেন কিভাবে?
ওই যে মামাটা হলেন কিভাবে সেটা মানে বাপ প্রশ্নে আপনাকে বলতে চাইছিলাম, কিন্তু বলা হলো না। যখন আমার ওই লিপি দ্বিতীয় স্ত্রী চলে যায় তখন আমি জব করি, সেটা হলো ইপিকিটির পাশে। তখন জামগড়াতে আমি আসি, সেটা কাশফুল নামে একটা একাডেমি আছে নাচে রোডের পাশে, ঠাইগেল রোডে। তখন পোলাপান নাস্তা আছে, খুব দুরুম দুরুম নাস্তা আছে, মানে বিভিন্ন ধরনের গান চালাইতে খুব ভালো লাগতো নাচে, একরকম করে নাচে। পরে আমি জানাল দেখতাম, তো আমার এক আপন ভাইনার বন্ধু ওখানে নাচ শিখে, নাম ছিল মিঠুল। ও আমাকে দেখে, আর একটা ছেলে ছিল ইস্তাহান, আমাদের এলাকার অনেক জুনিয়র, আমি মানে চিনতাম না ওদেরকে। পরে ওরা বাইরে আসছে, ভিতরটা ডাকেন যায়নি। পরে বাইরে এসে বললো যে মামা মামা আপনি এখানে? যা হ্যাঁ আমি এখানে। আমি তো পরে একদিন দুদিন আমাকে ভিতরে নিয়ে যায় সবার সাথে, আমাকে পরিচয় করে দেয় বড় বড়। তারপর মনে করেন যে একটা সিঙ্গার আসে যে এখানকার স্থানীয় পোলামি, আমার ভাই উমুক, নাম শুনে আমার ভাইয়ের সবাই খুশি। কাজ কি আমার ভাই একটু মাতবরটা দেখছিল, ক্ষমতা ছিল আমার ভাই, তাহলে বুঝেনি কিরম উমুকে ছোট ভাই সালা একটা আকাম করলে তো ও তো আসে এখানে। একদিন দুদিন তিন দিন গেতাম, ভালো লাগতো। তারপর একটা মোটর সাইকেল আছে ধান, মানে একটা সিঙ্গারের সাথে পরিচয় হয়, আর যে মামা আমার তো একটা গান, আমার খুব ইচ্ছা পঞ্চাশ সাইকেলটা পালসার মোটর সাইকেল দিতে হবে আমাকে। পরে আমি 150 মোটর সাইকেল দিই, কেননা আমার ওই নেশা জগতে সবাই মানে দুস্থ আশিস খাম জানা যাচ্ছে। পরে ওই জায়গাতে 150 মোটর সাইকেল দিই আমি পালসার, আর সবাইকে খাওয়া দিয়েছিলাম, সব নেশা জগতের মাল চুপচুপ করে দিয়ে দিয়েছিলাম। পণ ঠিক হলো যে কে দিছে এটা, মানে চলচ্চিত্র গেছিল ভাই উল্টা, যে বড় বড় ডিরেক্টর প্রডিউসার হয়েছে, এত মোটর সাইকেল মিউজিক ভিডিওতে কাজ, কে দিল এত মোটর সাইকেল? কয় লিটন মামা, ওই যে আমার ভাইনা মামা, এই তো মামা, মামার নামা পরিচিত হলাম, যে সেই মামাই রয়ে গেলাম, এলাকা সবাই দেখলে এখন মামা বলে।
150 মোটর সাইকেল দিয়েছিলেন আপনি?
হ্যাঁ, একটা গানে পালসার মোটর সাইকেল,
150টা পালসার মোটর সাইকেল।
হ্যাঁ, 150টা।
কেমন জোগাড় করেছিলেন আপনি?
জি তো আপনি মানে আমার বন্ধু একটা, ওর বন্ধু আছে আর পাঁচটা, এইভাবে সব ভাই দোস্ত পায়ে খাওয়া দাওয়া আছে, ভালো ইয়ে বাতি বা এগুলো সব দিকে চল যায়। উমুকের একটা সিঙ্গারের গান আছে, আশিলা বিয়ের বাদে হবে। তখন মনে করেন যে একটারে খবর দিতাম পাঁচটায় এসে, আর যাদের মোটর সাইকেল আছে তাদের কিন্তু আরো বন্ধু বান্ধব জোগাতে শনি মঙ্গল লাগে না, আর যায়নি নাই তার তো নাই। কিন্তু আমার যখন কিনা গাড়ি ছিল তখন মনে করেন আমার গাড়ি ওরা অভাব হয়নি, একটার ফোন দিল দুস্তর গাড়িটা দিস্তি নিয়ে যা, আর এখন গাড়ি নাই, দুস্তর নষ্ট হয়ে গেছে, তেল নাই। এখন আমি বুঝি
তেলের মাথায় তেল দেয়,
হ্যাঁ মানে যাকে বলে তেলের মাথায় তেল দেয়। তখন অনেক গাড়ি গুলো অনেক ছিল ওই,
ওখান থেকে আপনি লিটন মামা হয়ে গেলেন,
মামা নামে পরিচিত হলাম, তো হলামই আজি বন্ধু সে মামা নামে আছে আমি।
ওকে ফাইন, আপনি যে জায়গাটাতে ছিলেন, আপনি ড্রাগের প্রসঙ্গে ছিলেন এবং ড্রাগে আপনার দুটো আঙ্গুল কেটে নেওয়ার প্রসঙ্গে ছিলেন, যে লোকটা নাম যেন কি ছিল?
জাহিদ হাসান
প্রতিশোধ নেবার চেষ্টা করলো, কিন্তু আপনি কোনো না কোনো ভাবে সেখান থেকে বেঁচে গেলেন। মোটামুটি পরিবারের সবাই জেনে ফেলল,
এলাকার সবাই মানে সবাই জানে অর্থ এলাকার,
জি সবাই জেনে ফেলল। তারপরে আপনি কি করলেন?
তারপর ওই যে ভাইনাটা মানে কথা বললাম না, ও অনেক কান্নাকাটি করে ওর মামাকে সাথে চলতে দেবে না, আমি এসব ধরনের কাজ করি শুনি। আমার ওই ভাইনাটাকে আমি এত ভালোবাসতাম যে আমি জেনেই থাকতাম, দিনে দুইবার ফোন দিতাম, অনেক ভালোবাসতাম। মরা ওনার গরিব ছিল ছেলেটা,
বয়স কত?
বয়স একদম অল্প, তখন বয়স ছিল 11 বছর, মানে খুবই সুইট দেখতে।
এখানে যেহেতু আপনি সত্য স্বীকার করতে আসছেন, কোন ধরনের কোন অনৈতিক সম্পর্ক তো আপনার এই বাচ্চাটার সাথে ছিল
না? না না না, এটা আমি
আমার সন্দেহ করতে পারে সেই জায়গাটা থেকে। আমরা কিছুদিন আগে আমরা দেখেছি পত্র পত্রিকায় শিশু যৌন ভিডিও তৈরি করা নিয়ে সমাজের শীর্ষস্থানীয় পর্যায়ে তিনজন একজন সাহিত্যকতার মধ্যে আছেন, তারা আটক হয়েছেন। আমরা দেখছি শীর্ষস্থানীয় দৈনিক এটা নিয়ে রিপোর্ট হয়েছে। আমরা আপনি যেহেতু জীবনের সত্য অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করতে এসেছেন, সেই জায়গাটা থেকে আপনাকে প্রশ্নটা করছি, কি ছিল? আপনি কি স্নেহই করতেন শুধুমাত্র, কোন ধরনের কোন অনৈতিক সম্পর্ক আপনার ছিল না? এই ছেলেটিকে আপনার প্রচন্ড ভালো লাগতো এটুকুই।
This track was downloaded from fusionbd.com.
হ্যাঁ, শুধু ভালো লাগার কারণ হলো যখন কিনা জানলাম যে ওর বাপ কি করছিল, তো ওর বড় ভাই, ওই যে আমার ভাইয়ের দোকান ছিল ওই এলাকায়, আমার ভাই তো রাজনীতি, তো ওর মানে সৎ ভাই আমার বন্ধু। তখন যখন কিনা শুনলাম যে মুখে ওর ভাই, তখন আর আরো বেশি ভালোবাসলাম, কিন্তু এত সুন্দর ছেলে। পরে ওর বড় ভাই বললো আমার ভাইকে তুই দেখিস, তোরা ছাড়া কেউ নাই, এই তো না, আরো বেশি ভালোবাসতাম। ওর সাথে আমার আশা ছিল যদি আমার কোনো বাচ্চা কাচ্চা থাকতো, কেউ আমার ছোট বোন থাকতো, ওর সাথে আমি বিয়ে করতাম, ওকে প্রচুর ভালোবাসতাম, মানে এখনো বাসি, কিন্তু ওর সাথে আমার এখন কোনো রিলেশন নেই, মানে আমি জেনে গেতাম ওকে নিয়ে গেতাম, এত ভালোবাসতাম, কিন্তু আমার বন্ধু বান্ধব পছন্দ করতো না। তুই ওকে নিয়ে এসেছিস তুমি, ও থাকলে তো নেশা করতে পারবে না, ও থাকলে তো নিয়ে বাজি করতে পারবে না। আমি বলছি দেখ ওকে আমি এত ভালোবাসি, ওর সাথে আমার সারাদিন দেখা হয় না, আমার সাথে ওর সন্ধ্যা টাইমে দেখা হয়, তারা ইচ্ছা হয় আমাকে ডাকিস, ইচ্ছা না হয় আমাকে ডাকিস না, কিন্তু আমি ওকে ছাড়া আসতে পারবো না। পরে আমার ওই ভাগনাটার নামে একটা দুর্নাম হয় যে আমি নাকি মানে বলছি তোকে এই ভাগনা কি এরম ভাবে সরাবো তা তুই কল্পনা করতে পারবি না। ভাগনার মার নাম মানে যেভাবে হোক ভাগনার কাছ থেকে, ভাগনা তো ছোট বসতে পারে না।
প্রিয় শ্রোতা, আমরা জায়গাটা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির ঘন্টা বেজে গেছে, মাত্র চার মিনিটের বিজ্ঞাপন বিরতি। প্রিয় শ্রোতা, চার মিনিট পরে ফিরে আসছি। আর আমাদের অতিথি যিনি আজকে এখানে আছেন, তাকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। প্রিয় শ্রোতা, এখানে এসে মানুষ তার বিবেক বোধের জায়গা থেকে জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করে। আপনি যদি মনে করেন আপনার জীবনের ভুল এবং সেটার পরিণতি হাজারো মানুষকে সচেতন করবে, তাহলে আপনি আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়মটি হচ্ছে আপনি টেক্সট করবেন। টেক্সট করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 221 নম্বরে। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আমাদের সঙ্গে রয়েছে আজকে লিটন, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আমরা লিটনের কাছে আবারও ফিরতে চাই। তবে তার আগে আপনাকে বলছি, আপনি যদি যাহা বলিব সত্য বলিবতে লিটনকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওকে প্রিয় শ্রোতা, আমরা বলেছিলাম যে কোন একটি ফাঁকে যে অপরাধটি সে করেছে, জাহিদ হাসানের হাতটি কেটে নেয়া, তাদেরই একজন ক্লায়েন্ট ছিল সে এবং ড্রাগ নিতে কন্টিনিউ। যাই হোক, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, সুমন সে কাজটি করেছে, আমরা সেটি শুনতে চাই। প্রথমে চলুন শোনা যাক।
হ্যালো, আপনি জাহিদ বলছেন?
হ্যাঁ আমি জাহিদ, আপনি কে?
ABC রেডিও থেকে বলছিলাম, সুমন।
ও,
লিটন নামে কাউকে আপনি চেনেন কি? লিটন মামা নামে সে পরিচিত?
আমার হাতটা কেটে নিয়েছিল।
আপনার
আমার এই যে বাম হাত কেটেছিল।
আচ্ছা, আপনার কি কোনো মোটর সাইকেল সে পুড়িয়ে দিয়েছে? লিটন হচ্ছে আমাদের এখানে ABC রেডিওতে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে এসছে, তো সে এখানে এসে তার ভুলগুলো সে স্বীকার করেছে এবং সে বলেছে যে আপনার সে অনেক ক্ষতি করেছে, আপনার হাত কেটে নিয়েছে, আপনার মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে, এবং এই ঘটনাগুলোর জন্য সে আসলে অনুতপ্ত। এই কাজগুলো সে ভুল করেছে জীবনে, এগুলো তার করা ঠিক হয়নি, এবং সে মনে করে যে হয়তোবা আপনি যদি সুযোগ পান তাকেও এভাবে হাত কেটে নেবেন। তো সত্যি কি আপনি সেই ধরনের প্রতিশোধ মনোভাব কি এখনো আপনার মধ্যে আছে?
না, মানে আমার আগে খুব রাগ ছিল যে আমি ওর দুই হাতে কেটে নেবো। অ্যাকচুয়ালি মানে আমাকে কিছু টাকা দিচ্ছিল, দেওয়ার পর এখন মানে অতটা রাগ নেই আগের মতো।
তবে আপনি কি ওকে মাফ করতে পেরেছেন?
না, এখন সেটা এখন বলতে পারছি না মাফ করতে পারছি কিনা।
সে যদি আপনার কাছে মাফ চায় তাহলে কি আপনি মাফ করবেন তাকে?
দেখি কি করা যায়, আমি দেখবো।
অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ওকে, থ্যাংক ইউ।
ওকে, আমরা শুনলাম সুমনের কাছ থেকে। আসলে ব্যাপারটা এরকমই যে আমরা আমাদের অনুষ্ঠান থেকে ফোন করলে যে কেউ একজন ক্ষমা করে দেবে, ব্যাপারটা এরকম নয়। তবে ক্ষমা প্রার্থী হচ্ছে আমাদের আজকের অতিথি, সেটাই সবচেয়ে মুখ্য কথা। আর তার চেয়ে বড় মুখ্য কথা হচ্ছে যে প্রিয় শ্রোতা, এরকম ভুল করে আপনাকে যেন কখনো ক্ষমার মুখোমুখি হতে না হয়, কারণ ক্ষমা চাওয়ার মুখোমুখি হওয়ার যে পরিস্থিতি সেটা কিন্তু অনেক বেশি কষ্টের। যিনি ভুক্তভোগী তিনি কষ্ট পেয়েছেন, যিনি ভুক্তভোগী বানিয়েছেন, ভিকটিম বানিয়েছেন, তার কষ্টটাকে তার চেয়ে কম। আমরা শুনলাম, ঠিক আছে, আমরা আপনার জীবনের অপ্রিয় সত্য থেকে ফিরি। আপনি তারপরে যেটা বলছিলেন যে ভাগ্নিকে আপনি অনেক বেশি পছন্দ করতেন। হ্যাঁ,
তারপর আমার এক বন্ধু বলতেছে যে তুই কি ওকে ছাড়বি, তুই ওকে সব জায়গায় নিয়ে এসেছিস না, আমরা বন্ধু বান্ধব পার্টনার মারতেছি, মানে আমার ওই ভাগ্নার জন্য ওরা আমাকে পায় না, ওই যে নেশা করতে পারে না, আমি আমার মানে মানে ছাইড়া দেওয়ার এই পথে যে আমি এগুলো বাদ দিব আমার ভাগ্নিটা না করে। আমার ভাগ্নে বলতেছে মামা একটা বিয়ে করো, আমরা খুব আনন্দ করে বিয়ে করি, আমি বিয়ে খাবো তোমার। আমি বলছি না, আমি আর বিয়ে ঠিক করবো না। তোর মামা তুমি মামার নেশাটা ছেড়ে দেবো মামা, মেয়ে বাজিটা ভাগ্নে আমার ওই বন্ধুটা একদিনকে আমাকে ধরা দেয়। আমি এক জায়গায় যাই, বলি যে মামা
মেয়ে বাজির ব্যাপারটা আপনার ভাগ্নে কেন জানবে, লাইক ও তো অনেক ছোট।
না না, মানে আমি আসতেছি, মানে আমার মোবাইলটা চার ছিল না, পরে ওই দোকানে পার আসছে আমার ভাগ্নে খুঁজতে খুঁজতে যে মামা কোথায় মামা। পরে আমার বন্ধুরা জিজ্ঞাসছে যে মামা কোথায়, কয়ে তোর মামা ও ও যে ওই রুমে গেছে, মানে হাত দাঁত দেখা দিচ্ছে, কোথায় যাইতে গেছে যা। পরে আমি ওখানে যাই, যাওয়ার পর মানে ওই মিষ্ট গল্পটুর যাই, আমাদের ফিজিক্যাল সম্পর্ক হইতে থাকে। তো আমার ভাইগনা তখন জানালা দেয়, যেভাবে হোক আমাকে ডাক দেয়। আমি মনে করি যে হুমুন লই না, যে মানুষ মানে শেষ আজকে মনে হচ্ছে আমার সম্পদের শেষ হয়ে যাবে, যে আমি এতো জঘন্যত খারাপ কাজ করি। তারপর আমার ভাইগনা সরাসরি ওই গ্যালাসটা ভাইগনা ফেলা। আমি তোকে অনেক ভালোবাসতাম, যে এর জন্য শ্বাস পেয়েছিল যে দেখবো কি করে। তারপরে ভাইগনা দেখে আমি ওই মেয়ের সাথে ফিজিক্যাল সম্পর্ক করি। তারপরে করার পর ভাইগনা তো চলে যায়। চলে যাওয়ার পর ও আমাকে আর ফোনে দেয় না, ফোন রিসিভ করে না, অনেক দুঃখ পায় যে মামা এত খারাপ। ও তো বাচ্চা ছেলে, ও তার তেমন বোঝে না। তারপর ও আর কাউকে বলে না। তারপর এদিক দিয়ে আমার এক বন্ধু ওই আমার ভাইনার কাছ থেকে নাম্বার নিয়ে ভাইনার মা সুন্দর দেয় যে আপনার ছেলেকেও একটা মানে একটা মেয়ের সাথে, যে কোনো এক মেয়ের সাথে বলে আমি কাউকে ফিজিক্যালি সম্পর্ক করাই। তো ভাইনাকে তো মনে করেন অনেক মাইক দুধ দিচ্ছে, আর আমাকে ওর মা অনেক রাগারেগি যে আমার ছেলেকে আপনি হাতে তুলে দিচ্ছে, আমার ছেলেকে এইগুলো করা না,
কি করাতেন, ওকে নাচ শেখাতেন
না, মানে ওকে আমি মানে নাচ শিখাতাম না। যে ওকে আমার আশা ছিল যে আমি চলচ্চিত্র দেবো, মিউজিক ভিডিওতে দেবো না। মিউজিক ভিডিওতে দেখাচ্ছি বড় বড় ডিরেক্টর পড়েছে, কয় না এত সুন্দর ছেলে, মিউজিক ভিডিওতে দেবো না, ছবিতে নাটকে দাও। তখন ও একটু বড় না ছোট না, মানে কোন ফাইলে চল না। তখন ওদের আর্থিক অবস্থা খারাপ ছিল, সবাই জানে যে আমার আপন ভাই না, ওর তালে সবাই জানে যে আমার আপন ভাই না।
ওকে যাই হোক, তারপর
আমার বন্ধুটা একদিন ওর মাকে বলে যে আপনার ছেলেটাকে নষ্ট করে ফেলাতেছে, যে ও তো এই ধরনের খারাপ কাজ করে আপনার ছেলেকে। তারপর ও মা তো আমাকে অনেক অধিশাপ দেয়, অনেক মানে কথা বলে, ওকে আমার সাথে দেখা করতে দেয় না। তারপর আমি ওকে এত ভালোবাসতাম যে ভাই আমি বিশ্বাস করবেন কিনা জানি, আমি তিন দিন ভাত খেতে পাইনি ওর জন্য। মানে ওকে এত ভালোবাসতে পারতাম, কিন্তু ও আমাকে দেখার জন্য এত পাগল হয়ে গেছে যে তা বলার মতো না। কিন্তু ওকে বাড়িতে না যদি বললাম দোকানে যাবো মজা খেতে, ওর মা নিজেই করে নিয়ে যায়। যখন আমি দেখি দেবো দোকানে আসতে আসে, আমি আমার চোখের পানি রাখতে পারি না, ও আর চোখের পানি রাখতে পারে না, এত ভালোবাসতাম। পরে ওর মা মিষ্টি দেয় না। পরে আমি একদিনকে ওর মার সাথে দেখা করি, বাড়িতে যাই, ওর মা বিশ্বাস দেয় না। পরে কি বলবো ভাইয়া, এত ভালোবাসি যে ওকে আমি, জীবনে যত খারাপ ধরনের কাজ করছি আমি ওর মার কাছে শিখে গেছিলাম যে হ্যাঁ আমি খারাপ মানি, যে ওকে আমি আমার আপন ছেলের মতো দেখি, আমি কি পারবো আমার ছেলেকে নষ্ট করতে। তারপর ওর মা যেভাবেই হোক যে বিশ্বাস যায়, আমি অনেক কান্নাকাটি করি, ও অনেক কান্নাকাটি করে, ও ভাত খায় না, ওর মা অনেক জোর করে খায় না। আর আমি বলি যে দেখেন আপনার ছেলে ছোট, এখন বলতে আপনার ছেলে স্বাভাবিক হয় না, আর আমি ওকে এত ভালোবাসি যে আপনি নিজে জানেন, সবাই জানে, আমি ওকে এই ধরনের খারাপ কাজ করাবো কিসের জন্য? আমার আপন ভাগ্নে বলে কি আমি ওকে খারাপ কাজ করাতে পারতাম? যেভাবে হোক ওর মা বিশ্বাস যায়, ওর সাথে চলা বেড়ে ছিল আমার। পরে বলে মামা তুমি বিয়ে করো আর নেশাটা ছেড়ে দাও। তারপর ও অনেক রিকোয়েস্ট করে যে মামা তুমি, যখন কিনা ওর সাথে আমার মা ওর মা মিশতে দিল, তখন আমরা ফ্যান্টাসিতে বেড়াতে চাই। ওর ভাই ছিল ফ্যান্টাসির কাউন্টার ম্যানেজার, যে বেড়াতে যায় মামা বিভিন্ন খুশিতে বেড়াতে যায়, আজকে আমাদের কোনো বাধা নেই। আমি আমার নেশা মানে ওই বিক্রি করা মানে হপি মানে মোটামুটি হপি, আমার যা সেলসম্যান আছে তাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি, ঢিল শক্তি তারা করতেছে, আমি মোটামুটি হপি। আমার ভাই অনেক কিছু করছে, মামা তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি আর এই নেশা করবে না। যে আমি বলছিলাম তুই কী চাস আজকের দিনে, তুই সব পাবি বল, তুই কী চাস, তোর একটা পুরস্কার ঈদের পরের দিন। পরে বলে যে তুমি বিয়ে করো। আমি তখন বলছি আমি তো বিয়ে করলে তুই পর হয়ে যাবি। কই কেন, আমি তোর সাথে ঘুরতে সময় পাবো না, তোকে রাইতে আনতে পারবো না, আমার ওয়াইফ তো তুই সেটাতে ঘুরতে দেবে না, সন্দেহ করবে, জানি না কী আছে আমার ভাগ্য, একে একে আমার দুটো বিয়ে হয়ে গেল। তারপর ওই ভাগ্নে আমাদের আমার ভাইনের বাড়ির পাশে ওখানে আমরা দৌড়া পাওয়া একটু ভাত হয়ে গেলো। সেটা ঈদের আগের ঘটনা, যে আমি মানে সবাইকে মানে আমার এলাকার ভিতরে যারা আমার খুব ক্লোজ আছে ভাইনা ভাইনে ছোট মতো যারা আছে কলেজে পরে স্কুলে, মানে আমি মানে শপিং করে দিই, মানে টাকা ওরা দেয় কিন্তু শপিংটা আমি করে দিই। মানে সবাই অপেক্ষা থাকে মামা শপিং করে দেবে, মামা ওই যে একটু মডেল মানে ভালো ভালো দোকানে যায়, আমি তো রেট করা দোকানে যায় ভালো ভালো জিনিস কিনি। আমার আবার সবার আবার অ্যাডটেড আছে, বড় বড় মার্কেটে আমার অ্যাডের ছবি আছে, শার্টের পাঞ্জাবির জুতার, আমার সবাইকে চিনি কম বেশি আমাকে। মডেল মানে নাচতাম, অভিনয় করতাম।
নাচ মানে কি, মানে ওই যে ডান্স যে গ্রুপ ডান্স?
না না, গ্রুপ ডান্স না, সেটা আমি নিজে মডেল। আপনি দেখলে দেখতে
পাবেন নিজে মডেল।
হ্যাঁ,
আপনার সাথে নায়িকা কে থাকতো?
হ্যাঁ, নায়িকা ছিল, কৃতি ছিল, আরো ভালো ভালো নায়িকা ছিল, অনেক নায়িকা ছিল।
স্মৃতি?
হ্যাঁ, আমি বেশি ব্যাক করতাম লিজার সাথে আর স্মৃতির সাথে।
ওকে,
স্মৃতি খুব বড় নায়িকা মিউজিক ভিডিওর ভিতরে।
আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট মিউজিক ভিডিও। বাই দ্য ওয়ে প্রিয় শ্রোতা, আপনারা যারা মিউজিক ভিডিও দেখেন এই ধরনের মিউজিক ভিডিও গুলো, তাদের হয়তো আইডিয়া থাকতে পারে, নইলে আপনারা ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন। দেয়ার আর লট অফ মিউজিক ভিডিওস ইজ দেয়ার। বাট ও যেটা বলছে সেটা অসত্য নয়, কারণ মডেল শব্দটা আমরা যেটা বুঝি, মডেল বলতে যেটা বোঝায় আমাদের জায়গাটা থেকে যে ধরনের চিত্রকল্প আমাদের মানস পটে ভেসে ওঠে, সব জায়গাতে মডেল বলতে যে একেবারে সেই ধরনের চিত্র ভেসে উঠবে ব্যাপারটা এরকম। আমি আসলে বোঝাতে চেয়েছি যে মিউজিক ভিডিওতে আসলে সবসময় খুব প্রফেশনাল আর্টিস্টদের ব্যবহার করা হয় না, এবং আমাদের এখানে যিনি আছেন অবশ্যই তাকে অনার করেই বলছি, তার মতো আর্টিস্ট যারা আছেন তাদেরকেও ব্যবহার করা হয়, এটা আমি বিলিভ করি। আমি দেখি না, কিন্তু আপনারা যদি চান দেখতে পারেন। আর আপনি যে শিল্পীর নাম বলছেন সেই শিল্পীর আমি কোনো গানও কখনো শুনিনি, হয়তো বা উনি খুব পপুলার, আমার ঠিক জানি
না।
ওকে, ঠিক আছে, তো আপনি এখানে হয়ে গেলেন, কি করতে হতো, নাচতে হতো আপনাকে?
হ্যাঁ, নাচতে হতো, মানে যারা কিনা মানে মিউজিক ভিডিও দেখে সেটা একটা ডিস্ক মানে সিডিতে চালানো হয়, মানে যারা দেখে তারা খুবই দেখে। আমি মানে সাভারের ভিতরে নাম করেছিলাম, আর অ্যাড ট্যাড করতাম আমার শার্টের অ্যাড, পাঞ্জাবির অ্যাড, জুতার অ্যাড, এগুলো করতাম। মানে তখন এই যে ভাইনে গনে আসতাম, পরে ওই ভাইনাদের এক বন্ধু আছে একটু গরিব টাইপের, মানে ও মার্কেটে গেছে 2000 টাকা নিয়ে, ওখানে একটা সবকিছু কেনার পরে কিনে দিয়েছে পাঞ্জাবি কিনবে। তখন আমি চিন্তা ভাবনা করি ছেলেটা গরিব, ঠিক আছে রোজার ভিতরে রোজারই আমি একটা পাঞ্জাবি ওকে কিনে দিই। পরে ওকে একটা পাঞ্জাবি আমার নিজের টাকাটা কিনে দিয়েছি, আর আমি বলছি যে ফোয়াদ এটা তোমার গিফট ভাইয়া, মানে ও কিন্তু আমাকে নানা বলতো, নানা বলতে সম্পর্কে মামা বলতে চায়, আমি মামা শব্দটা কিসের জন্য আমি জানি না, ওকে আমি ইউজ করতে দিই না মামা শব্দটা, জানি না হয়তো বাবার বোন আমার ভাগ্য ছিল দেখি মনে হয়। তারপর একটা পাঞ্জাবি আমি ওকে কিনে দিই, আর আমার ভাইয়ার বলতেছে কি রে ফাদের বোনের কি মামা বিয়ে করবো নাকি, প্রেম টেম করে নাকি, মানে একটা কানাকসা হয়ে গেল। তারপর ও বলতেছে যে ওই যে ভাইনার মানে বিয়ের কথা বলতেছে, যে যা বললাম মানে ঈদের মার্কেট টেকেট করে চলে আসলাম, পরে বলতেছে মামা একটা মেয়ে আছে, ঈদ মানে চলে গেল, যে ও আমি কে করুন একটা মেয়ে আছে বিয়ে করুন, ভালো মেয়েটা শ্যামলা তো অনেক ভালো। পরে আমি আমার আপন ভাইনাকে বললাম, আপন ভাইনা কয় বিয়ে করবেন, আর্থিক অবস্থা তো খারাপ, আমি বললাম মামা দেখো বিয়ে তো এর আগে দুইটা বড় লোক করছিলাম, আমার কপালে তো সুখ এলো না। তারপর আমার ভাইনা ঠিক আছে ওনাদের গার্জেনের সাথে কথা বললো, পিতৃস্তরের নাম ছিল নূপুর, নূপুরের বাপমার সাথে কথা বলতো, কিন্তু গোপনে গোপনে নূপুরের বাপমা আমাকে খুব পছন্দ করতো, ওই যে দ্বিতীয় স্ত্রী অত্যাচার অনাচার এগুলো সব দেখছে ওরা, আমি দ্বিতীয় শিশুদের ওরা জানে ওগুলো, মানে তখন ছিল মানে বিচারে মানে ধরবাকে ওরা ছিল, তখন ওনারা রাজি হয়ে গেল। তারপর আমার গার্জেনের কাছে যায়, আমার বাবা তো নেই, আমার মার কাছে যায়, আমার ভাই ছিল শ্বশুর, তারপরে আমার মাকে আমার আপন ভাইনা কামরুল ইমরান নাদের মানে সবাই ওরা রাজি করে, রাজি করানে ঈদের 7 দিন পরে আমাদের বিয়ে হয়। আমার জীবনে আমি একটাই ভুল করছি, মেয়েটা একদম অল্প বয়সে ছোট ক্লাস 7-এ পড়ে।
আপনি জীবনে একটা ভুল করেননি, আপনি জীবনে অনেকগুলো ভুল করেছেন, এটাও তার মধ্যে একটা অন্যতম,
মানে সেটা হলো মেয়েটার বয়স।
আপনি জানতেন না মেয়েটার সম্পর্কে আগে যে ক্লাস 7-এ পড়ে?
হ্যাঁ জানতাম আমি এটা জেনে, মানে
জানার পরে আপনি করতে,
হ্যাঁ মানে কিছুর জন্য করছি আমি
ক্লাস 7-এ, যখন মেয়েটা পড়ে তখন আপনার বয়স কত, মানে লাইক আপনি যখন বিয়ে
করতে? আমি মানে বিয়ে করছি 2013 সালে।
আপনার এখনকার বয়স?
আমার বয়স এখন 33 বছর।
33 বছর, তার মানে 32 বছরের আপনি এবং মেয়েটার বয়স তখন সর্বোচ্চ 11-12।
এটা আমার জীবনে মানে
20 বছরের ডিফারেন্স। ওকে তো আপনার কোলে করে নিয়ে ঘোরার বয়স,
মানে আমার যে প্রথম বিয়ে করছিলাম যে ওই দেশের যে আমার বন্ধু বান্ধবের ছেলেগুলো এসে ওর থেকে বড়, তারা এবার এসেছে দিচ্ছে, এটা আমার বড় বুঝে, ও আমার মেয়েটা বলে যে আব্বু আব্বু কি জামাই দেখি, বিয়ে জামাই তো ভালো না, এখানে একটা নোংরা কথা আছে অবশ্যই বলতে চাই না, তারপর মানে দর্শক পাঁচ শুনবে। তারপর আমার শ্বশুর তো বড় বড় চোখ পেয়েছে, আমার শাশুড়ি আমার সম্বন্ধিত রাগে শেষ, যে কি মেয়ে পাগল রাখি, ওর তেনে ছোট ছোট মেয়েদের বিয়ে হয় আর ওইগুলো বোঝে না, স্বামী কি জিনিস বোঝে না। তারপর ও আমাকে দেখতেই পারে না, মানে সহ্যই করে না। তারপরে যেভাবে হোক আমাকে তারপর থেকে ও এত ভালোবাসে যে মানে কল্পনার বাহিরে, আমি কখন আমি তো সব নেশা টেশা আর বাজে কাজ ছাইরা দিছি, ওই যে আমার ভাইকে বিয়ে করালো আমাকে, আর একটা মেয়ে আনলাম আমি ভাঙে গেছি পুরোপুরি, আমি সব সব বাদ এখন আমি সংসারের জীবনে। তারপরে মনে করেন যে আমি কখন অফিসে আসবো, ও মানে টাকা থাকে শুধু, যেন ওর দিকে তাকায় থাকে যে আমি কখনো ওকে সাজব। কিন্তু ভাই এখানে একটু আমার ভুল হয়েছে কি, আমি যখন বিয়ে করি কথা ছিল যে ওনাদের মেয়ে ছোট, ওনারা এসএসসি পাশ করে তারপরে আমাকে মেয়েটা দিবে, তার আগে দিবে না। আমি আবো যাবো বেড়াবো, কিন্তু আমার গার্জেন সেটা করতে দেয়নি। আমার গার্জেন যেভাবে হোক মেয়েটাকে নিয়ে যাবে কিছুদিন পর, কিন্তু ওনাদের বাপ মার কথা হলো আমার মেয়ে ছোট, আমার মেয়েকে পড়াশোনা করাবো, তারপরে আমাদের বাসায় দেয়, আমাদের বাসা থেকে স্কুলে যাতায়াত করে, আমাকে এত ভালোবাসে যে তা বলার মতো না। আমি খুব সুখী ছিলাম, মানে ওকে পেয়ে এত সুখী হয়েছি। আমি বলছি আল্লাহ তুমি এবার মনে হয় আমার জীবনে যত কষ্ট দুঃখ
কেমন ছিল, কোন পরিবারে ছিল না জেনে না শুনে আপনাকে বিয়ে দিল জোর করে। তৃতীয় বিয়েটা যেটা আপনি করলেন নিজ ইচ্ছায় করলেন, ভাগিনা আমরা জানি না কোন সম্পর্কের কোন ভাগিনার কারণে আপনি করলেন, এবং এটা বোঝার অন্তত বয়স আপনার ছিল যে মেয়েটির সাথে আপনার 20 বছরের ডিফারেন্স। নট অনলি দ্যাট, 20 বছরের ডিফারেন্স হয়তো বা আছে, মেয়েটা মাত্র ক্লাস 7-এ পড়ে, 11-12 বছরের মেয়ে কিচ্ছু জানে না একটা ছেলে সম্পর্কে, সংসার সম্পর্কে, তাকে আপনি বিয়ে করলেন। এত বড় বড় ভুল, এই একটা বড় বিষয় যে মানুষের জীবনে ভুল কেন একবার দুইবার, একবারের ভুল কেন দুইবার হবে, দুইবারের ভুল কেন তিনবার হবে। ওকে, তারপর
তারপর আমার গার্জেন বলে যে তুই বিয়ে করছো তোর ভাত পাক্ত দেখে, তোর কাজ করে দেখে, তোর প্রতি বাড়িতে নিয়ে। আমি অনেক চেষ্টা করি যেন সুসুগেতে ঠাইক ঠাইক পড়াশোনা করি, তারপর যেভাবে হোক আমাদের বাড়িতে আসে। আমার মা বলে ঠিক ও আর কি কাজ করবে, ও পড়াশোনা করুক, আমাদের বাড়িতেই থাকুক, আমাদের বাড়ির বউ, ও যতটুকু পারে করবে, না পারলে নেই। কিন্তু আমার ভাই সেটা মেনে নেয় না, মানে আমার ভাবি এমনি আমার সামনে ভালো, কিন্তু পিছনটা বলে যে ও চাকরি করে, ও আর কাজ আমরা করতে যাবো কেন, ও দিয়ে ছোট বউ নিয়ে আসতে পারেনি। তখন এখন বর্তমানে খুব ঝামেলায় আছি, ভালো ছিলাম, অনেক সুখে ছিলাম, অনেক ভালো ছিল। আমি চাকরি করতাম, কখনো জিজ্ঞেস করি না যে টাকা পয়সাটা কি করো, আমার এটা লাগবে ওটা লাগবে কখনো বলিনি, নূপুর আমাকে কখনো এসব প্রশ্ন করি না। আলাদা অনেক সুখে ছিলাম, আমি অনেক ভালো ছিলাম। এখন বর্তমানে এই কিছুদিন আগে আমার শাশুড়ি এসে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যাওয়ার সে স্কুলে ভর্তি করা, এখন পড়াশোনা করতেছে বাবা বাড়ি থেকে।
কেন নিয়ে গেল?
নিয়ে গেছে আমার ভাই স্কুলে গেছিল দেখে, আমি জানি না, আমার কাছে বলা হয়নি কখনো, নূপুরও বলেনি, আমার গার্জেনও বলেনি, আমার ভাই ওই মেয়ের সাথে বলে রাত ব্যবহার করছিল যে তুমি স্কুলে যাও কেন, তোমাকে কে যাইতে বলছে, তুমি আর যাও না। আমার মানে নূপুর তো ছোট ছিল, নূপুর ভয় পাইছে আমার ভাইয়ের ব্যবহার দেখে, মানে ততটা খারাপ কথা বলেনি যা শুনলাম। নূপুর আমাকে পরে বলছে তোমার শাশুড়ি এখন দিবে না, ওখানে বর্তমানে স্কুলে পড়াশোনা করতেছে।
আপনারা যে বিয়েটা করেছিলেন, এই বিয়েটা কি রেজিস্ট্রি করে বিয়েটা হয়েছিল?
হ্যাঁ, রেজিস্ট্রি করে বিয়ে।
রেজিস্ট্রি কে করেছে এটা, কোন কাজ করেছিল, কত বছর বয়স দেখেছে ওর?
বয়স দিয়েছিল 22 বছর।
11 বছরের মেয়েকে 22 বছর বয়স দিয়েছে?
জি।
আমরা যারা প্রতিনিয়ত জেগে থাকি, আমরা যারা ভুলকে ভুল জানি, আমরা যারা অন্যায়কে অন্যায় জানি, তারপরেও যখন অন্যায় করি, সেই মানুষগুলোর কি ধরনের শাস্তি হওয়া উচিত একটু চিন্তা করে দেখুন। এই যে কাজী, এই কাজীর কত বড় ভুল। যারা বিয়ে দিল বাপ মা, কয় ভাই বোন ছিল ওরা?
এক ভাই এক বোন।
এক ভাই এক বোন
ছিল ছোট।
তোর বাবা কি করতো?
বাবা হোটেল আছে আর মুদিখানার দোকান আছে।
তার মানে অর্থের কোনো সমস্যা নেই?
না না, মোটামুটি ভালো অবস্থা, আর্থিক অবস্থা মোটামুটি ভালো।
আপনার সম্পর্কে সবকিছু জেনেও আপনার সঙ্গে এরকম একটা ছোট মেয়েকে এরকম বিয়ে দেওয়া রাজি হয়ে গেল?
আমি যে আগে দুটি বিয়ে করছিলাম শুধু এটাই জানে, আর ওসব নেশা টেশা মানে আর ভাটি কাজ ওগুলো জানতো না।
আপনি তো আলটিমেটলি কিছু করেন না, সেটা তো জানেন
না। আমি সেই জব করতাম।
কি করতেন সেই সময়?
আমি ওই যে একটা ছোট মতো একটা কোম্পানিতে জব করি, আমি যত যাই করছি আমি কিন্তু জব ছাড়িনি। আমি কিন্তু সে 96 সাল থেকে কিন্তু জব করতে আসতেছি, যাই করি আমি রাইতে বিকালে, কিন্তু আমি জব ছাড়িনি, জব করতে আসি।
ওকে, তারপরেও এই ধরনের ভুল। আর ওরা তো এক ভাই এক বোন ছিল, রাইট? কে বড় বোন না ভাই?
ভাই ভাই পরে এতে, বোন পরে 7 বর্তমানে।
আপনি যে বিয়েটা করতেন এটা কি আপনার বাবা মা জেনেছিল, বড় ভাইটা জেনেছিল?
হ্যাঁ, পরে আমার বড় ভাইরা তো বিয়ে করাবেই না, যে সম্ভব না। তারপর আমার বড় ভাই শ্বশুর বাড়িতে ছিল, আমার গার্জেন আইন আনছে, আমার বড় ভাই ডাইরেক্ট আমার ওই বড় আপার পাশে দিয়ে তো ওখানে আসছে। আমার আমার দুলা ভাইরও রাজি না, আমার দুলা ভাইরা অনেক রাগারাগি, কিন্তু যেতে বিয়ে ঠিক হয়ে গেছে, লোকটুকু দাওয়াত দিচ্ছে। পরে আমার ভাই বলছে ঠিক আছে, ওর পায়ে যদি একবার দুবার তিনবার পায়ে কুড়াল দেয় আমাদের কিছু করার নেই।
এবং আপনি জেনে শুনে কুড়ালটা মেরেছে?
জি।
এখন আপনার সাথে নূপুরের কি অবস্থা? কি
এখন নূপুর? ও তো বাচ্চা এখনো, মানে সে বাচ্চাই নূপুর। কালকে দেখা হয়েছে, বাজি ফুটাইতেছে আর দৌড় পারতেছে বাচ্চাদের সাথে। আমাকে বললো যে আপনি কি খেলবেন, আসেন নেন বাজি নেন ফুটান।
খেলেন না আপনি? ইউ শুড প্লে, ইউ শুড প্লে, বিকজ ইউ আর প্লেয়িং উইথ ইউর লাইফ। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র কয়েক মিনিটের বিরতি। ঠিক রাত একটায় আমরা আবারও ফিরে আসবো লিটনের জীবনের চরম অপ্রিয় সত্যে। আমরা পরিণতির পার্টটাতে যেতে চাই। একটা হচ্ছে যে মানুষ ভুল করে যাচ্ছে প্রতিনিয়ত, এবং এই ভুলগুলো একের পর এক করছে। সে না পাচ্ছে কোনো শান্তি, না পাচ্ছে জায়গাটা থেকে বেরিয়ে আসা। কিন্তু কথা হচ্ছে, ভুলগুলো কেন একের পর এক হবে? একজন মানুষ কেন একবারই শিখবে না? একবার না শিখলে দুইবারে শিখবে, দুইবারও যদি না শিখে তৃতীয়বার যায়, তখন তার জীবন তো চরম শাস্তি ছাড়া অন্য কিছু অপেক্ষা করতে পারে না। আমরা ফিরে আসতে চাই লিটনের জীবনের বর্তমান যে অবস্থাগুলো বা যে চরম পরিস্থিতির মধ্যে সে রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব ঠিক রাত একটায়। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিবরিয়া, রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আমার টিম মেম্বাররা আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আপনারা যদি লিটনকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত একটায়। যাহা বলিব সত্য বলিব, প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া, রয়েছে আপনার সঙ্গে, এবং শুনছেন যাহা বলিব সত্য বলিব, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। আমরা চলে যেতে চাই আমাদের অতিথির কাছে। লিটনের জীবনের অপ্রিয় সত্যগুলো আজকে এখানে উন্মোচিত হচ্ছে, এবং কিছু কিছু অপ্রিয় সত্যের জায়গাতে আমরা সবচেয়ে বড় যে জিনিসটি পেয়েছি, বারবার একই ভুল জীবনে করা, এবং সেই ভুলের জায়গাটি জড়িয়ে রয়েছে জীবনের ব্যক্তিগত পর্যায়ে মানুষ জীবন সঙ্গীকে বেছে নেবার যে ভুল, সেই ভুলের জায়গাটি। এখানে ফ্যামিলি লেসন কতখানি ভূমিকা রাখতে পারত, পারিপার্শ্বিক অবস্থা, বন্ধু বান্ধবরা কতটুকু ভূমিকা রাখতে পারত, সেই বিষয়গুলো নিয়ে আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে যিনি পুরো গল্পটি শুনছেন তিনি মতামত প্রদান করবেন। তার সঙ্গে আমরা লিটনের জীবনের অপ্রিয় সত্যের উন্মোচন হবার একেবারে শেষ পর্যায়ে গিয়ে জানার চেষ্টা করব। লিটন, বুঝতে পারলাম যে আপনার ওয়াইফ এখন খেলাধুলা করছে, এবং সেও আপনাকে বলে তার সঙ্গে খেলাধুলা করতে। ওকে, সে আসলে জগৎ সংসার বোঝে না, এবং তাকে নিয়ে এসছেন আপনি আপনার জীবন সঙ্গী করার জন্য। আমরা বুঝতে পারছি যে পারিবারিক দিলামাগুলো কতটা জটিল হয়ে গেছে। তারপর
ভাইয়া, মাঝখানে আরো কিছু বাড়তি আছে। এগারোতে একটা ঘটনা হয়, ঈদের আগে, মানে দুঃশনকে মামাতো ভাই আমাকে একটা ফোন দেয় যে দেখ আমার দুই কেস মাল লাগবে বিয়ের।
ওকে,
ঠিক আছে, মাল লাগবে আসি ওয়ানলি দুই কেস, এগুলো আমার খাওয়ার জন্য রাখছিলাম, আর নাই বারো বন্ধ। ঠিক আছে, মালটা নিয়ে যাচ্ছি। যাওয়ার পর আমার ওই যে সেলসম্যান যারা তা ওরা পাঠিয়ে দিয়েছি, যার পর আবার পিস্তল ঠেকেছে মাথায়। পিস্তল ঠেকানোর পর কই যা যা কই দিয়ে মাল দেখে দিছে, তারপর আমি চুপ। সে ওকে আমি কোন হাত দা পিস্তল ঠেকেছে আর আমি খবর দেখাবো। তারপর দেখি একদিন কয়েকদিন পর আমরা সব যাওয়ার হয়ে গেছে, এগুলো বাদ দিয়ে তুই আস্তে আস্তে টাকাটা দিয়ে দিতে একবার। ঠিক আছে, তারপর একদিন দেখি ও রাস্তা ধা মানে মোটরসাইকেল ঘেট আছে, পরে দাঁড়া করছি, দাঁড়া করানোর পর খুর বাড়িটা কয়েকটা পুষ মার, আর দুদিন ছিলাম, কয়েকটা পুষ মারার পর ও মোটরসাইকেল থেকে পালাইছে। ওই পেট্টু মানে মোটরসাইকেলটা ঢাইলা, মোটরসাইকেল দাঁড়া করে হাফার করে আগুন জ্বালা দেয়। সেটা আমার ছবি আছে, দেখলে দেখতে পারেন
মোটরসাইকেল আগুন জ্বালানোর ছবি আপনার মোবাইলে আছে। প্রিয়শ্রোতা, আমরা এই ছবিটা নিচ্ছি, এবং এই ছবিটা আমরা ফেসবুকে এই মুহূর্তেই পোস্ট করে দিচ্ছি। আপনি যদি দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
তারপর আমাকে ওই মোটরসাইকেল আগুন জ্বালানোর পর আমার তো পালাই ওখান থেকে, পালানোর পর ওই মোটরসাইকেল থেকে হসপিটালে গেছে। ও আর কারোর বলেনি এই কাহিনী। তারপর আমরা খবর লাগাই যে ও আর মোটরসাইকেল ওখান থেকে নিয়ে নেয়, আর আমরা মনে করুন যে ছবি তুলে নিয়ে আসি, যে মোটরসাইকেলের ছবি তুলে নিয়ে, তারপর আর কোনো খোঁজ খবর নেই। তারপর ও যাই হোক, আর মোটরসাইকেলের জরিমানা দিছি।
আবার জরিমানা দিছেন?
হ্যাঁ, জরিমানা দিছি। সেটা ছিল আমার লাস্ট চালান, যে মানে অবৈধ পয়সা, এটা আমার লাস্ট চালান।
কত টাকা দিয়েছেন জরিমানা?
ওকে, আমি 80,000 টাকা দিয়েছিলাম। এটা বিচারের মাধ্যমে এলাকার লোক পড়ছিল, তারাই বলছিল ঠিক আছে ওর মোটরসাইকেল জরিমানাটা দিতে। ওর বাড়ি ছিল গাজীপুরে, আমাদের এলাকায় না। আমি তো একটা কথা বললাম যে আমার বাড়ি আর গাজীপুর মানে একদম পাশাপাশি, মানে রোডে যে পাড়ার উপর সবার থানা আর গাজীপুর থানা, ওটা ওর মোটরসাইকেল এটা দিয়ে দিই। এটা আমার জীবনের লাস্ট দেয়, যা ভুল করছি। আমাকে বলছিল যে যদি তো তুই সবাইকে বেশি ভালোবাসিস, কারে এটা আমি জানি। ওকে, আমি ওর আমি শ্রদ্ধা করলাম আমার ভাগনাটাকে, শুধু এর কারণে আমি ওর মোটরসাইকেল দামটা দিয়ে দেয়। ওর সাথে আমার ভালো রিলেশন ছিল। তুই যে একটা কাজ করবে আমি জীবনে, ওই যে আমার বাচ্চা আমার সেলসম্যানকে পিস্তল ঠেকেছে, এর জন্য আমি ওর হাতটা কাটা লেতে এসেছিলাম, হাতটা কাটি নি, একে একে কয়েকটা হাত কাটবো এর জন্য। কিন্তু আমি জীবনে কখনো ওই মার্ডার টাডার মানুষ খুন এগুলো খুব মায়া লাগতো না, আমি এগুলো কখনো পারতাম না। কিন্তু কিভাবে যে করে ফেলেছেন নিয়ে যখন করি তখন মানুষ আসলে মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়, তোর কোনো মায়া বন্ধ কিছু থাকে না।
এখন কি অবস্থায়
একটু জব করতেছি, জব হিসেবে ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত আছি, জব আমি ছাড়িনি, যত দেরি হোক আমি জবটা ছাড়িনি।
আর আপনি কি ধরনের ড্রাগ নেন এখন?
না বর্তমানে আমি বিয়ার খাচ্ছি, আর অন্য কিছু খাওয়ার মতো টাকা ক্যাপাসিটি আমার কাছে নেই।
থাকলে আপনি খেতেন?
হ্যাঁ অবশ্যই অনেক খেতাম।
নেশার জগৎ থেকে তো আপনি বের হয়ে আসেননি, এটা হচ্ছে চরম সত্য। আপনার হাতে টাকা নেই বলে আপনি খাচ্ছেন না। প্রিয় শ্রোতাও অকপটে স্বীকার করেছে, এবং যদিও বলতো যে আমি নেশার জগৎ থেকে বের হয়ে এসেছি, ওর যে শারীরিক অবস্থা বা ওর যে ঠোঁটের এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে একজন মানুষ কতটা চেইন স্মোকার হলে আলটিমেটলি ঠোঁটের অবস্থা হয়, তাতে আমার জায়গাটা থেকে আমি কখনোই বিলিভ করতাম না যে ওই জায়গাটা থেকে বের হয়ে এসেছি, সেটা চরম মিথ্যা কথা হতো। কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ আমি এখনো ড্রাগের মধ্যে আছি। এই যে আপনি ড্রাগ নিচ্ছেন, ফেন্সিডিল খাচ্ছেন, বিয়ার খাচ্ছেন, প্লাস হচ্ছে আপনি ইয়াবা নিচ্ছেন, হ্যাঁ বড় বড় ধরনের ড্রাগ আপনি নিচ্ছেন, আপনি তো এখান থেকে আদৌ কবে বের হতে পারবেন? আমার তো মনে হয় যথেষ্ট সন্দেহ আছে। আপনার কি মনে হয় আপনি বের হওয়ার চিন্তা ভাবনা কখনো করেন এখান থেকে?
ভাই কি করবো, একে একা আমার জীবনটাই শেষ, একে একে আমি তিনটি বিয়ে করলাম, আমার কপালে সুখ আর কখনো আসবে কিনা আমি জানি না, আমি আল্লাহর কাছে কি অপরাধ করছিলাম আমি তাও জানি না। আমার জীবনটা খুব সুন্দর ছিল, খেলাধুলা করতাম, খুবই সুন্দর ছিল, বন্ধু বান্ধব নিয়ে আমি ঘুরতাম বেড়াতাম, আমার সবার চেয়ে ভালো লাগতো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতে ঘুরতে। আমার যে বন্ধু বান্ধব ছিল তারা কিন্তু নেশা করে না, আর যেসব বন্ধু বান্ধব ছিল নেশার বন্ধু বান্ধব, নিজে বন্ধু বান্ধব ওগুলো কখনো নেশা কেশা করে না।
আপনার দ্বিতীয় প্রতি নিজের ফিলিংস থাকে, মানুষ থাকে না, আমি নিজেকে অনেক ভালোবাসি, নিজের প্রতি নিজের
ছিল, কিন্তু আমি বিয়ে করে লাস্টে বিয়ে করে ভালো হয়ে গেছিলাম। আমার ভাইনা ভাইনা দেখে ফেলা সেদিন কাজ, আমি ফিলিংসের ভাইনা ওদিনকে ওর সাথে আমি সম্পর্ক শেষ হয়ে যায় যে তুমি আমার মাতা ছিল ওয়াদা করছিল আগে তুমি আর নেশা করবে না, তুমি আমাকে ভালোবাসো না।
আমার
সুমন্দি জানে যে আমি বিয়েটা খাই, মানে আমার সুমন্দি শুনছিল যে ব্যবসা করি, কিন্তু ও জানে যে আমি ছাইরা দিছি, তখনই ওর বোন কেউ বিয়ে দেয়। আমাকে খুব ভালো জানে, কিন্তু এত ঘটনা ওরা জানে না, জানে না কখনো কারোর মেয়েকে বিয়ে দিবে না। ওরা ধরতে গেলে জানে আমি খাই, বিয়ার একটা ব্যাপার না, তাই জিজ্ঞেস করছি যে ভাই ঈদের মধ্যে এগুলো টানান সাথে করে।
বিয়ার ইজ নট এ ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে যে আপনি বিয়ারের পরে যেগুলো নিচ্ছেন।
না না ওগুলো না না
ওগুলো ব্যাপারে কিছু জানে
না, না না কেউ জানে না, ফ্যামিলি আমার ফ্যামিলির বর্তমানে কেউ জানে না, আমার ফ্যামিলিতে একমাত্র জানে যে আমি বিয়ার খাই আর উস্কির বোতল খাই, তাই দুই ফ্যামিলি আমার এগুলো জানে না। ওই যে ভাই জ্বালা দিছিল খাই দেখে, তখন থেকে ভাই জানে যে ভালো হয়ে গেছে, আর ব্যবসা টুকসা করে না, সবাই জানতো অর্থ এলাকায় আমি নাম করে ডিলার ছিলাম, ব্যবসা ছিলাম সবার থেকে
ড্রাগ ডিলার।
হ্যাঁ ড্রাগ ডিলার কোনটা লাগবে আমার কাছে, সবই আছে যেটি আমার কাছে।
আপনি ওই ব্যবসাটা এখন আর নেই?
না আমি এখন আর ব্যবসা করি না।
ব্যবসা কেন করেন না?
ব্যবসা করি না যে বিয়ে করছিলাম হতো বা এবার সুখ আসছে জীবনে, এগুলো ছেড়ে দিছি যে আমার বাঁচতে হবে, যে আমি একটা পরিবারের মেয়ে আছি খুব সুন্দর, আমি সংসার করবো, এগুলো করি। কখন মরে থাকে কে কোন দিকে ফালাবে বিশেষ নেই।
প্রত্যেকটা মানুষের জীবনে অদ্ভুত সুন্দর একটা স্বপ্ন থাকে প্রিয় শ্রোতা, এবং সেই স্বপ্নটা হয় কারো কারো ক্ষেত্রে সংসার কেন্দ্রিক, কারো কারো ক্ষেত্রে ক্যারিয়ার কেন্দ্রিক, কারো কারো ক্ষেত্রে অন্য কোনো বিষয় নিয়ে। এই স্বপ্নগুলো একেবারে নিষ্কলুষ পবিত্র স্বপ্ন। এই স্বপ্নগুলোর দিকে মানুষ যখন যেতে পারে না, এই স্বপ্নগুলোতে যেতে গিয়ে মানুষ যখন একের পর এক হোঁচট খায়, সেই মানুষের ভিতরে যে মনুষ্যত্বহীন যে চরিত্র, সেই চরিত্রটা তখন উন্মোচিত হয়। আজকে এখানে যেই মানুষটিকে আমরা এখানে দেখলাম বা দেখার চেষ্টা করছি, সেই মানুষের জীবনের কাহিনী কিন্তু এই একটা জায়গায় গিয়ে ধরা খেয়েছে, সেটা হচ্ছে জীবনে কিছু ভুল সিদ্ধান্ত। বিয়ের জায়গাটিতে গিয়ে সে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে, এবং নিজের জায়গাটিতে সে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার জন্য যে ধরনের কাজে সে লিপ্ত হয়েছে, সেটা কোনোভাবেই মানুষের কাজ বলে সম্বোধন করা যায় না। আজকে ড্রাগ ডিলিং এর পর্যায়ে সে যে ধরনের রিস্কি লাইফ বেছে নিয়েছে, সেটা যে কোনো মুহূর্তে তাকে যে কোনো ধরনের বিপদে ফেলে দিতে পারে, এন্ড স্টিল হি ইজ ইন ডেঞ্জার। আপনি কি স্বপ্ন দেখেন?
আমি স্বপ্ন দেখছিলাম যে আমি বিয়ে করব, আমার বাচ্চা কাচ্চা হবে, আমি বেঁচে থাকবো, নামাজ কালাম পড়বো, এটা আমার খুব খুব স্বপ্ন ছিল যে আমি একজন যেহেতু মিউজিক ভিডিওতে মডেল করি, সারা বাংলাদেশের মানুষ চিনে, যে সবাই ভালো জানুক, আমি ভালো মতো বাঁচতে চাইছিলাম, আমার জীবনে খুব শখ ছিল যে আমি সংসার করব।
মিউজিক ভিডিওতে আপনি এখন কাজ করেন?
না মিউজিক ভিডিওতে আমি এখন কাজ করি না।
কেন করেন না?
সবাই জানা ফেলাইছে এসব ও কথা, যে আমি তিনটি বিয়ে করছি একে একে, আমি এসব ব্যবসা করতাম, খাইতাম, মানে কোথাও আমার খাইনি।
মিউজিক ভিডিওতে এটার সাথে কি সম্পর্ক? আপনি তিনটা বিয়ে করেছেন, এটা কি স্কল যাবে?
মানে এটা মানে সবাই জানতো যে আমি খুব ভালো। আমি কিন্তু ভাই একটা জিনিস কি, আমি যেহেতু খারাপই ছিলাম, বাহিরে হতো বা আমি আবার শিখে যেতাম, যে করতাম মানে মেয়েদের সাথে, এই মিউজিক ভিডিও মেয়েরা যদি আমার সাথে যদি থাকতাম জীবনে, যদি মামা বলতো মামার জায়গায় রাখতাম, কখনো আমি ওদেরকে খারাপ কাজ করিনি আর কাউকে করতে দিতাম না মিউজিক ভিডিওর ভিতরে।
ঠিক আছে, আমি যেটা বুঝি যে কোনো জায়গায় আপনি স্টে করতে পারেন, এই ড্রাগ যখন আপনি নিতেন ইয়াবা বা অন্যান্য জীবন মাদকগুলো, এগুলো আপনার ব্যক্তি জীবনে কোনো প্রভাব ফেলত না? লাইক অফিসে বা বন্ধু বান্ধবের সাথে খারাপ আচরণ করা এবং নিজেকে ঠিক মতো মানিয়ে চলতে না পারা, উগ্র
একটা ছিল। মানে একদিন আমরা গেলাম, ওই যে আমার ভাই যে দোকান আছে সেই গ্রামে আমি একদিন যাই, আমি ওখানেই থাকি, মানে আড্ডাটা ওই এলাকায় আমার ফার্স্ট মানে শুরু হয়, ওই এলাকায় ব্যবসা করি। আমার এই নেশা জগৎ আমি একটা এটা জীবনে চরম বই করছি, ওই এলাকা আমার খুব নাম দাম, সবাই এত ভালোবাসত, মানে খুবই মানে আমাদের ধারণা ছিল সবাই বলতো আমার মেম্বরি খারাপ, এত ভালোবাসত ছোট বড় সবাই। আর ওই এলাকা হলো আমার নামের বাড়ি, সবাই ভালোবাসত। তাহলে আমার ভাইসটার দোকান দিচ্ছে ওই এলাকায়, আমি দোকানটা নিয়ে দিই, নিজের পর ভাইসটা সেটা ডিশের ব্যবসা নিয়ে লাগে যায় যে ভিড় নিয়ে। তখন কর্মচারী ওই ডিশের মালিক আসছে ভিড় তোলার জন্য, মালিক না কর্মচারী, ওরা এক কথা দুই কথা তর্ক তুর্কি লাগে, কিন্তু আমি ওই দিনকে পুরো নেশা খো খাইছি, আবার খাইছি ফিনসিডিল, আমার খাইছি ব্যারেন্স, ওটা খাইছি, খাওয়ানোর পর আমাকে আমি চিনতেছি না। জানার পর শুনলাম যে ওরা ঝগড়া লাগছে, আমি শুনতেছি থাকে, আমি দৌড়ে যাই, কি করলাম ওরা দৌড়ে যাই, মনে করুন যে কয়েকটা থাপ্পর মারলাম গেলে, থাপ্পর মারানোর পর ওই ছেলেটা বলতেছে যে বিয়াই আমার আপনি মানুন, আমি কি অন্যায় আপনার সাথে আমি রাব ব্যবহার করছি আপনি বলতে পারবেন? তখন আমার কোনো সেন্স ছিল না, আসলে ওই ছেলেটা অনেক ভালো, যে ও আমাকে দেখলে বিয়ে বলতো, সালাম দিত, ছেলেটা নামাজ কলম পড়তো, মাথা চাক দিচ্ছিল, অনেক ভালো বলতো আমারই। আমি যাই যদি ওদেরকে ফিরিয়ে দিতাম তাহলে হতো এত বড় ঝগড়া হয় না। তারপর আমি যখন থাপ্পড় মারলাম, ওই আমার ভাইস তারা ডুবে ছিল, ওরাও ধরে বললো এরম মাছ দিছে, মনে করুন যে দুই আর দুজনে দর্শে আর ওয়ালের সাথে ঠেকাইয়া ছেলেটার বুকের খাঁচা, মনে করুন অনেক দূর টেনে দৌড়ে এসে এসে ভাগ দিয়া চারটে খাঁচা ভাঙে ফেলাই ছেলেটার বুকের চারটে খাঁচা ভাঙে গেল। অনেক পরে খবর পায় এলাকার লোক, ওদের যেহেতু মানে ঘটনা ছিল ওদের এলাকায় কত লোক যে হয়েছিল আর কত মোটরসাইকেল যে আসছিল আমাকে ধরার জন্য, আমাকে খুঁজে পাইনি, আমি তখন মাইরাই পালাইছি। আর ওরা যে দুই ভাই ছিল, ওরা দুই ভাই ওই দোকান, ওরা বোকারা কি করছে আমার ভাই তারা ওই দোকানের ভিতরে আটকা খায়, মানে দোকানের ভিতরে যায় তালা মারে যখন লোক আসে, ওরা দোকান ভাঙচুর করতে চায় এলাকার লোক। পরে ভালো মন্দ সব জায়গায় আছে, পরে মানুষ বলছে যে এটা ভাই নিয়ে কি হবে, এটা হলো দোকানে কিনে, যদি দোকান ভাঙবো তাহলে ওরা কিস করে দেবে, পরে জরিমানা করবে। আর এদিকটা ওই ছেলেটার নাকটা মুখ দিয়ে ফেনা বাড়িয়ে গেছে, পরে ওই ছেলেটাকে মেডিকেল নেওয়া হয়। আর আমরা তো মাসি মাসি ওর সাথে আরেকটা ছেলে এনটি ছিল, ও মনে করেন ভালটা প্রচুর মানে ঘাওয়াইছে, এরকম ঘাওয়া ঘাওয়াইছে পেটের খাঁচা ভাঙে ফেলেছে ওর। আমি মানে নিজে হাতে দেখছি, আর ওকে আমি এরকম মাছ দিছি, মানে বাইরে ছিলাম তা বলার মতো না, নেশা খুঁজছিলাম, ওই লাগে আমার খুব ছাপক ছিল। পরে আমরা জরিমানা দিই, এক লাখ টাকার মতো জরিমানা দেওয়া হয়, এটা বলা হয়নি যে জরিমানাটা আমি দিইনি, আমার ওই ভাইসটাই দিছিল, বলছিল যে আমরা ডিজিটাল টাইয়া 20,000 টাকা পকেটে ছিল। আর আমাদের ওই যে যখন গন্ডগোল হয় মাতবর্গ, 20,000 টাকা খালি মনে করেন যে বিয়ারি খাওয়াইতে হয়েছে, যেন কোনো কিছু না হয়, তেলেগুলো 40,000 টাকা। আর ওই যে মনে করেন যে 7,500 টাকা ওই ছেলেকে আমরা দিয়েছিলাম, খরচপাতে দিয়েছিলাম মেডিকেলের। ওই এলাকা ছোট থেকে না বড় পর্যন্ত আমাকে অনেক ভালোবাসত, আর ওই যে ছেলেটাকে আমরা মারছিলাম অনেক ভালো ছিল, একটু ভুল আমারই, আমি স্বীকার করি ওর কাছে যে আসলে ভুলটা আমারই হয়েছে।
তো আপনি কি চান এখন, আপনি কি এই পথেই থাকবেন নাকি এখান থেকে ফিরে আসবেন?
এখন কি চাই ভাই আমি নিজে জানেন না, এখন আমার কোনো বন্ধু বান্ধব কেউ নেই, এখন আমার আমি কারো কাছে যাই না, আমি কি করবো আমি নিজেই ভেবে পাই না। আপনার সাথে হয়তো বা কথা বলতেছি আমি, আমার সিন্স এখনো আমি মানসিক অসুস্থ।
দেখেন প্রথম কথা হচ্ছে যে আপনার ভিতরে মানে এই বস্তুগত আছে যে আপনি একটা খারাপ কাজ করছেন লম্বা সময় ধরে, একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, এবং কোনো না কোনো ভাবে আপনি যে কাজগুলো করছেন সেগুলো মানুষের ক্ষতি করছেন, এগুলো তো আপনি মানেন। এই বোধটা থাকলে আপনি ভালো মানুষ হতে পারবেন, ব্যাপারে কোনো সন্দেহ নেই, আপনার মধ্যে ভালো মনুষ্যত্ব এখনো আছে। আপনার বয়স কত রাইট নাও? 32। জীবনের গোল্ডেন এজটা সামনেই পড়ে আছে, প্রথম কথা হচ্ছে এটা। আপনার বয়স যদি 62 হতো, আপনি যদি আরো বেশি বয়সে হতেন, ধরেন আপনি তখন বাবা হওয়ার শক্তি আপনার মধ্যে নেই, বিয়ে করার জন্য যে ধরনের ক্যাপাবিলিটিস লাগে সেটা আপনার নেই, তাহলেও একটা কথা ছিল। আপনার শারীরিক শক্তি আছে এক নম্বর, দুই নম্বর হচ্ছে আপনার ভিতরে বোধ শক্তি আছে, বিবেক বোধ আছে, যে কারণে আজকে আপনি যাহা বলিব সত্য বলিব এসেছেন। তিন নম্বর হচ্ছে আপনার ইকোনমিক স্ট্যাটাস ভালো আছে। কেন বলছি ভালো আছে? কারণ আপনি একটা চাকরি করেন, আপনি তো সংসার চালানোর মতো ক্ষমতা রাখেন। আপনার সবচেয়ে বড় সমস্যার জায়গাটা হচ্ছে আপনি অ্যাডিক্ট, আপনি নেশাগ্রস্ত, এছাড়া বাকি সমস্ত কিছু আপনার ঠিক আছে। আর একটা চরম ভুল জীবনে করেছেন, সেটা হচ্ছে তৃতীয় যে বিয়েটা করেছেন। কিন্তু আপনি এখনো ভালো হতে পারেন, এখনো ভালো জায়গাতে আপনার জীবনটা থাকতে পারে, সেই সুযোগটা চরমভাবে আপনার জীবনে আছে, তাহলে আপনি কেন সেই সুযোগটা নেবেন না? আপনি যে মেয়েটাকে বিয়ে করেছেন সেটা আপনার জন্য অন্যায় হয়েছে। আপনি এই অন্যায়টা শোধরাতে পারেন দুভাবে। একটা হচ্ছে তার ফ্যামিলিকে বোঝান যে বিয়েটা করা আপনার উচিত হয়নি, সেখানে আপনি সেপারেট হয়ে যান, ডিভোর্স হয়ে যান। সেটা যদি সামাজিক জায়গা থেকে খুব বড় ধরনের ওই মেয়েটাকে বিপদের মধ্যে ফেলে, তাহলে ওই মেয়েটা সাবালিক হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করেন, ওর 18 বছর বয়স হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করেন, ও পড়াশোনা করুক, ওকে আপনি ফুল সাপোর্টটা দিয়ে যান। আপনি মনে করেন আপনি সারা জীবন যে পাপটা করেছিলেন সে পাপের প্রায়শ্চিত্ত আপনি এখন করছেন, 18 বছর পর্যন্ত আপনি ওর কাছে স্বামীর যে অধিকার আছে সেটা নিয়ে আপনি যাবেন না। যদি আপনি সেটা করতে পারেন আমার মনে হয় আল্লাহ আপনার প্রতি অনেক সন্তুষ্ট হবে। ঠিক আছে, আসেন আপনি সেকেন্ড জায়গাতে। আপনি চাকরি করছেন, আপনি এত বিপদের মুখেও এত ড্রাগ নেওয়ার পর আপনি চাকরি থেকে কখনো বিচ্যুত হননি, আপনি কোনো না কোনো ভাবে লম্বা একটা সময় কাজের মধ্যে আছেন, আপনি কাজ জানেন। এখন টুকরো টাকরো আপনার মধ্যে যে নেশার ব্যাপারটা আছে, লাইক আপনি বিয়ার খাচ্ছেন, আপনার থ্রোট দেখে আমি বুঝতে পারছি আপনি প্রচন্ড স্মোক করেন, আপনি কতটা স্টিক নেন প্রতিদিন?
আমার দিনে 3 প্যাকেট সিগারেট।
এখন 3 প্যাকেট সিগারেট লাগে, এক প্যাকেটে কটা থাকে?
20টা
থাকে। 20টা মানে প্রতিদিন আপনার 60টা সিগারেট লাগছে। 60টা সিগারেট মানে হচ্ছে আপনার এক মাসে কটা লাগে?
3 প্যাকেট
প্রায় 90 প্যাকেট
90 প্যাকেট সিগারেট
আপনার প্রতি মাসে লাগে, এবং প্রত্যেকটাতে থাকে হচ্ছে আপনার 20টা করে, আমি যদি ভুল করে না থাকি তাহলে হিসাব হচ্ছে 1800 সিগারেট আপনি প্রতি মাসে খাচ্ছেন। আপনি তো জানেন সিগারেট মারাত্মক রকমের ক্ষতিকর, তারপরও আপনি সেটা খাচ্ছেন, কেন খাচ্ছেন?
আসলে যখন কিনা আমার ভালো না লাগে যে আমি শুধু গান শুনি, আমি এখন ইদানিং নামাজ পালন করছি, যে কি বলো তো অনেক পাপ করছি, ভাল লাগে না, হয়তো একটু মসজিদে গেলে একটু ভাল লাগে, যে কেউ নাই একদম ঠান্ডা এখানে তোলে বসে থাকে, খুব ভালো লাগে তখন।
আপনি হুজুরের কাছে গিয়ে খুলে বলেন যে আপনি এই জীবনে পাপ গুলো করেছেন, আল্লাহর কাছে মাপ চাইতে হলে কিভাবে মাপ চাইতে হবে? আপনি তো ধর্মে বিশ্বাস করেন, করেন?
হ্যাঁ,
তাহলে পূর্ণ বিশ্বাস যেহেতু আপনার আছে, পূর্ণ আস্থা যেহেতু আপনি আছে, আপনি সৃষ্টিকর্তার কাছে মাপ চান প্রতি মুহূর্তে, এবং এটাই হচ্ছে অন্যতম লাইন যেটা আপনাকে সবচেয়ে সুস্থ পথে আনতে পারে। একজন ভালো যিনি ধর্ম বোঝেন, যিনি মাওলানা আছেন, তার কাছে গিয়ে বলেন, তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন। এরকম কাজের কাছে যাবেন না যিনি আপনাকে এই যে ক্লাস 7 এ পড়া মেয়ের কাছে দিয়ে দিবেন, ঠিক আছে? এরকম মাওলানা কিন্তু আছে অনেকে।
হ্যাঁ আছে, অনেকে টাকার বিনিময় করে,
ঠিক আছে? তো আমি যেটা বোঝাচ্ছি আপনাকে যে আলটিমেটলি আপনি চাইলে কিন্তু আপনার জীবনটা এখন সুন্দর করতে পারেন। দেখুন, যাহা বলিব সত্য বলিব, কখনোই যারা এখানে গেস্ট হিসেবে আসে তাদের জীবনের জীবন ভালো করার জন্য কোনো পরামর্শ দেয় না। আপনার যেহেতু অদ্ভুত সুন্দর একটা সময় পড়ে আছে সামনের দিকে, এখানে অনেক ছেলে মেয়ে আসে যারা অন্যায় কাজ করে এবং তাদের কোনো ইকোনমিক স্ট্যাটাস নেই, তারা বাধ্য হয় করার জন্য, তারপর তাদের ভালো পথে আসার জন্য চরম আকুতি। আপনি যে রোজগারটা করেন, যে টাকাটা আপনি পান প্রতি মাসে, সেটা তো হালাল পয়সা, পরিশ্রমের হালাল পয়সা, আপনি তো হালাল পয়সা রোজগার করার সুযোগ আছে। অনেক মানুষের তো সেই সুযোগটাও থাকে না।
ভালো টাকায় স্যালারি,
আপনি ভালো টাকায় স্যালারি পান। তাহলে দেখেন, আপনি শুধুমাত্র ড্রাগ নেওয়ার কারণে, শুধুমাত্র প্রতি মাসে 1800 স্টিক সিগারেট খাওয়ার কারণে আপনি বাধ্য হচ্ছেন এই অ্যাডিকশনের মধ্যে থাকার কারণে। প্রত্যেকটা সিগারেটে নিকোটিন আছে, আপনি জানেন এটা? নিকোটিন মানে কি আপনি জানেন? নিকোটিন মানে হচ্ছে বিষ। দুটো সিগারেটের মধ্যে যে পরিমাণ নিকোটিন আছে, আপনি তো সিরিঞ্জ দিয়ে কখন অ্যাডিকশন ড্রাগ নেননি, দেখেছেন কাউকে সিরিঞ্জ দিয়ে নিতে?
হ্যাঁ দেখছি।
দুটো সিগারেটের পরিমাণ নিকোটিন যদি আপনার শরীরে সিরিঞ্জ দিয়ে প্রবেশ করানো হয় তাহলে তাৎক্ষণিকভাবে আপনি মারা যাবেন, তাৎক্ষণিকভাবে আপনি মারা যাবেন। আপনি 1800 সিগারেট খান, আপনার কি এই যোগ্যতা আছে যে আপনার যদি ফুসফুসে এখন ক্যান্সার হয়, আপনার বাবা ক্যান্সারে মারা গেছে, আপনার যদি এখন ক্যান্সার হয় ফুসফুসে, বা আপনার যদি তার চেয়ে বড় কোনো ক্ষতি হয়, আপনার ক্যাপাবিলিটি আছে সেই টাকা দিয়ে আপনার ভালো করার মতো টাকা আছে আপনার কাছে? তাহলে আপনি নিজের ক্ষতিটা নিজে কেন করছেন?
কি বলবো,
আপনি সুস্থ পায়ে হেঁটে স্টুডিওতে এসেছেন, সেই জন্য আপনার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, যে অবিচার আপনি আপনার শরীরের প্রতি প্রতিনিয়ত করছেন। একটা কথা আছে না যে সাপের বেদনা কেবল সেই বুঝতে পারে যাকে একবার সাপে দংশন করেছে? আপনি যে অন্যায় অবিচার প্রতিনিয়ত শরীরের প্রতি করেছেন, আপনি কোনো বড় কোনো অসুখে পড়েননি, এই জন্য আল্লাহর প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত। আপনি যদি একবার পড়েন তাহলে আপনি বুঝবেন যে আপনি কি নিয়ে খেলছেন প্রতিনিয়ত।
আমার সাথে আমার এক বন্ধু মারা গেছে, হসপিটালে নেওয়া হয়েছে, বলছে যে কয়েক ধরনের নেশা করছে জন্য মারা গেছে।
আপনি তো 2-3 ধরনের করেছেন, সুযোগ পেলে এখনো করবেন। আপনাকে এই কথাগুলো কেউ বোঝায়নি কখনো? আপনার মা আপনার পায়ে ধরে বলেছে যে বাবা তুই লাইনে যাস না, একজন সহসরল মা, আপনার মা তো বেঁচে আছেন।
জি বেঁচে আছে।
মা বলে না যে তুই এই ধরনের কাজ করিস না,
এখন জানেন জানেন ভালো হয়েছে, এখন আর এগুলো খাই না। আর
চোখ বন্ধ করে একবার মায়ের কথাটা চিন্তা করে দেখেন তো, আপনি বিছানায় পড়ে আছেন, হ্যাঁ, এবং আপনি তো বাবা হন, আপনার তো বাবা হওয়ার ইচ্ছা আছে। আপনি কি জানেন যে একটা সিগারেট যে পরিমাণ নিকোটিন থাকে সেটা বাবা হওয়ার ক্ষমতা প্রতিনিয়ত কমিয়ে দেয়?
এটা শুনে বলে যে এটা খুব ক্ষতি হয়,
ক্ষতি হয়, এটা কত রকমের ক্ষতি করে। আপনি যে সিগারেটটা ইচ্ছেন, ধরেন আপনি ভবিষ্যতে বাবা হলেন, আপনার শরীরে কোন দূষিত একটা জিনিস বা ড্রাগের নেওয়ার কারণে যেটা আপনার সন্তানের মধ্যে চলে আসতে পারে, এবং ধরেন আপনার সন্তান পঙ্গু হয়ে দুনিয়াতে আসলো, প্রতিবন্ধী হয়ে দুনিয়াতে আসলো, সেটার পেছনে আপনার কন্ট্রিবিউশন, আপনার কেমন লাগবে?
তখন তো ভালো লাগবে না,
ভালো লাগবে না। এই ভালো যদি না লাগার ব্যাপারটা যদি এখন থেকে কাজ করে, তাহলে কি ওই যে ভাগিনাকে দেখে যেরকম ভালো হয়েছিল, ওই ভাগিনার ফুটফুটে চেহারাটা একটু চিন্তা করেন যে আপনার এরকম একটা সন্তান দুনিয়াতে আসতে পারে এবং সে পৃথিবী পাল্টে দেওয়ার মতো ভালো কাজ করতে পারে। প্রত্যেকটা মানুষের প্রচন্ড রকম সম্ভাবনা হবে, তাহলে তার কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি আজকের পর থেকে চিন্তা করেন ড্রাগটা ছেড়ে দেবেন। আমি বিশ্বাস করি না যে আপনি ছেড়ে দেবেন, কিন্তু যে কথাগুলো বললাম এগুলো আপনি বছরের পর বছর আমাদের আর্কাইভে শুনতে পারবেন, এগুলো সবই আমাদের লিসনারদের কথা। আপনার এখনো সময় আছে এবং খুব ভালো সময় আছে, এরপরে আপনার সময় থাকবে না। আপনি এখনো সুস্থ সবল এবং আপনি হেঁটে বেড়াচ্ছেন, আপনি সারাদিন রাত কাজ করেন, তারপর মাঝখানে আপনি ড্রাগ নেন, আপনার শরীর সাপোর্ট করছে। একটা সময় যখন শরীর সাপোর্ট করবে না, আপনাকে দেখার মতো কিন্তু আপনার দুনিয়াতে কেউ নেই। সো দিস ইজ ইউর হায়েস্ট প্ল্যান। আপনি কিছু যে টাকা রোজগার করেন সেটা সেভিংস করেন ফর ইউর ফিউচার। আজকে 32 বছর বয়স, প্রচন্ড শক্তি আছে শরীরে, হ্যাঁ, জাস্ট আর 2 থেকে 5 বছর পরে এভাবে ড্রাগ নিতে থাকলে একদম কিচ্ছু থাকবে না, তখন কিন্তু রাস্তার ফকির হয়ে পড়ে থাকলেও কেউ আপনাকে দেখবে না। দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ। এখন মামা বলে, কেউ তখন গালিও দেবে না। দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ। ওকে, আমি তো বললাম, চলুন আমাদের যিনি এক্সপার্ট, যিনি রয়েছেন আমাদের অনুষ্ঠানে, আপনাকে শুনে থাকুন, তার সঙ্গে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি আপনার সম্পর্কে কি বলে এবং আলটিমেটলি আপনার মতো যারা রয়েছে সোসাইটিতে তারা কিভাবে এই পর্দা থেকে বের হয়ে আসতে পারে, তার কথা আমরা এখন শুনবো। তাজুল ইসলাম, আপনি তো পুরোপুরি শুনলেন, নিঃসন্দেহে আপনার সাবজেক্টের জায়গা থেকে আজকের যে গল্পটা আপনি শুনলেন সেটা নিঃসন্দেহে আপনার অনেক বেশি সাবজেক্টিভ, তো বলুন কি বলার আছে আপনার?
হ্যাঁ, আমি নিকটে কাহিনী শুনলাম, এখানে সেই আগের কিছু প্রসঙ্গ আমি আনতে চাচ্ছি, যেটা হচ্ছে যে যারা অল্প বয়সে, বিশেষ করে কৈশোর বয়সে বিভিন্ন অপরাধ, অসামাজিক, অনৈতিক কাজে জড়িয়ে যায়, তাদের ব্যাপারটা সবসময় একই রকম। অর্থাৎ এই যে এটাকে আমরা কন্ডাক্ট ডিসঅর্ডার বলি, আচরণগত সমস্যা তৈরি হয়, এখন ওই পারিবারিক পরিবেশ বা পরিমণ্ডলের উপর নির্ভর করে এবং মা বাবার যে সুপারভিশন এবং মনিটরিং, হ্যাঁ, কোন জায়গায় যাচ্ছে, ভালো সঙ্গ যাচ্ছে কিনা, বা সময়টা কিভাবে কাটাচ্ছে, অবসর বিনোদনটা কিভাবে করছে, এগুলির ল্যাকিং থাকলে এই সমস্যাগুলি থাকে। আমি বারবারই প্রতি অনুষ্ঠানে এটা বলি, সেই জন্য একজন পরিবারের এবং মা বাবার গার্জিয়ানদের অনেক ভালো ভূমিকা রয়েছে। যেগুলো হোক, সেই ওই মন্দ সঙ্গ করে দিয়ে হোক বা মন্দ স্বভাবে পরিণত হয়ে গেছে যে মেয়েদের পিছনে ঘোরার জন্য আসক্তিত হয়ে পড়া, এই বিশেষ করে এই বয়সটা তো এই কেটেই বয়স, যে বয়সে এই ধরনের বিপদ বেশি করতে পারে, কিন্তু সেই বিপদের দিকে আমাদের যারা মুরব্বী আছে বা যারা সমাজের কর্তা আছে বা পরিবারের কর্তা আছে তাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এই বিপদের হাতখানি থেকে তাদেরকে আমরা কিভাবে প্রোটেকশন দিতে পারি। যেভাবে হোক, সে যখন সেটাতে চলে গেছে তার মানে হচ্ছে তার চরিত্রের ভিতরে মন্দ বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছে, ঠিক এই কারণে এবং এই ধরনের লোকেদের শেষ পর্যন্ত বলা মাদকাসক্ত অন্যান্য অপরাধে যুক্ত হয় এবং সে ঠিকই মাদকাসে চলে যায়। এবং ঠিক মাদকাসক্তদের যেমন একটা অপরাধ, যৌন হয়রানি করা যেমন অপরাধ, ঠিক একই রকম ভাবে এরা আরো অপরাধে যুক্ত হয়, পারে খুন, ডাকাতি বা চিন্তায় চলে থাকে এবং অনেক মাদকাসী যেটা করে যে মাদক ব্যবসায় শুরু করে দেয়। এটা দুটো লাভ তাদের, এক হচ্ছে যে তারা একটা ইনকাম করতে পারলো এবং তারা যে মাদক খাইছে মাদকের টাকাটাও তারা নিতে পারলো। বিশেষ করে এখন যে কোনো মানে ব্যবসা থেকে বা চাকরি থেকে এটা অনেক বেশি উপার্জন হয়, সেই জন্য এই ব্যবসাটা খুব দ্রুত এই অপরাধ জগতে আরো ঢুকে যেতে পারে। এগুলি সবই ইন্টারকানেক্টেড, একটা ইন্টারলিঙ্ক আছে, একটা সঙ্গে একটা সংযোগ আছে। অপরাধ কিন্তু এক একটা থেকে আরেকটা দশজন মাঝে অন্নগ্রহণ করে। এখন শেষ পর্যন্ত বিজয়টা সবচেয়ে লক্ষণীয় এবং সবাইকে আমি লক্ষ্য করে উদ্দেশ্য করে বলবো যে মাদকাসক্তি ভালো হয় না এই একটা ধারণা আছে, কিন্তু মাদকাসক্তরা অবশ্যই ভালো হয়। ভালো হওয়ার ক্ষেত্রে চিকিৎসা যেমন গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু অনেক মাদকাসক্ত খুব নাটকীয়ভাবে ভালো হয়ে যায়, বিভিন্নভাবে ভালো হয়। তার প্রধান একটা কারণ হচ্ছে হঠাৎ করে মনের ভিতরে একটা বড় ধরনের পরিবর্তন আসে। সে পরিবর্তন আসতে পারে এই যেমন ছেলে সন্তান, এই ছেলের ক্ষেত্রে যেটা হচ্ছিল তার বাগ্নি, বাগ্নি সে তো বাগ্নি তাকে বলেছিল যে এগুলি খারাপ কাজ তুমি কেন করো, এই ছোট একটা বাচ্চা তার কি কথা বলেছে এটা তার মনে ধাক্কা দিচ্ছে। সেটা কিরকম আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি, নিজের ছেলে বা মেয়ে যখন একটু বড় হয়, যখন তারা একটু দেখে যে বাবা মাদকাসক্ত, তখন তারা যখন বলে বাবা তুমি এগুলি কি করতেছো, এমনকি আমার কাছে একটা উদাহরণ আছে যে বড় হয়ে বাবা সিগারেট খেতে, তখন ছেলে বলতেছে বাবা তুমি সিগারেট খেলতে আমিও সিগারেট খাবো। এই অভিজ্ঞতার কারণ থেকে এই মানসিক পরিবর্তনের কারণে তারা কিন্তু মাদক ছেড়ে দিয়েছে, এরকম অনেক উদাহরণ আছে। অথবা বড় একটা রোগে পড়ল, দেখা গেল যে রোগের কাছে কারণ আছে মাদকাসক্তি, তখন তারা মাদক ছেড়ে দিচ্ছে। অথবা মানসিক পরিবর্তন করে তারা ছেড়ে দেয়, এমনকি অনেক ক্ষেত্রে চাকরি রক্ষার জন্য যখন দেখা যায় যে মাদকাসক্তি করতে করতে যদি চাকরি হারানোর অবস্থা হয়, অথবা কর্তৃপক্ষ বলে যে তুমি যদি এইভাবে তুমি চলতে থাকো তাহলে তোমার চাকরি থাকবে না, এরকম অনেক সামাজিক পারিবারিক ঘটনা আছে যেগুলি একজন মাদকাসক্তের ভিতরে বড় ধরনের মানসিক পরিবর্তন আনতে পারে এবং সেগুলি খুব দ্রুত কাজ করে, নাটকীয় ভাবে তারা নিজেকে পরিবর্তন করে। এই ছেলের ক্ষেত্রে যেমন ওই যে মাদক দশটা সাদা ছেড়ে গেছে, কিন্তু আমার মনে হয় যে যেটা আছে মাদক আসক্তি যেটা আছে সেটাও যদি তার আত্মীয়স্বজন ছোট বা তার যদি সন্তান থাকতো অথবা অন্য কোনো এরকম আবেগীয় কোনো ঘটনার মধ্যে সে পড়তো, তাহলে কিন্তু সেই আবেগটাকে তাকে নাড়া দেয়, তাদেরকে নাড়া দেয় এবং তারা মানসিক পরিবর্তন ঘটে, মানব জগতে একটা বিরাট বিক্রম ঘটে, তখন তারা কিন্তু একটা বড় শক্তিতে এবং সেই শক্তির কারণে তারা মাদক আসক্তি থেকে ধীরে করতে পারে। আমি আবারও সকলের সাথে এটা বলতেছি যে মাদকাসক্তটা ভালো হয়, চিকিৎসাটা ভালো হয় এবং অনেক ক্ষেত্রে এই পারিবারিক চাপ যেগুলো বলতে পারছি অথবা আবেগীয় চাপ যেগুলি আছে সেগুলো কিন্তু মাদকাসক্তকে নাটকীয়ভাবে মানসিক পরিবর্তন করতে সহায়তা করে। অতএব এই ব্যাপারেও সবাই শুধু কেবল ইয়ার না দিয়ে বদনাম না করে বা দুর্যোগী না করে আটকে না রেখে তাদের মনের ভিতরে একটা ধাক্কা দেওয়া, মনের ভিতরে একটা নতুন চেতনা জাগা দেওয়া চেষ্টা করলে তারা কিন্তু অনেক দ্রুতভাবে নিজেরাই পরিবর্তন করতে পারে। এটা সবাই নজর রাখতে ভালো হয় এবং সেদিকে যদি সবাই মনোযোগ দেয় তাহলে হয়তো অনেক অপরাধী বা মাদকাসক্তকে নাটকীয়ভাবে পরিবর্তন করে ভালো মানুষের করতে পারা যায়।
অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম, আপনি সেই একেবারে শুরু থেকে বলা যেতে পারে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের শুরু থেকে আমাদের সঙ্গে আছেন, আপনার মতামত সবসময় আমাদেরকে ঋদ্ধ করে, স্পেশালি থ্যাংকস টু ইউ এবং অবশ্যই আমাদের শ্রোতাদের পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই যাহা বলিব সত্য বলিব, তো একটু পরে আপনারা যে কমেন্টস গুলো করেছেন সেগুলো নিয়ে ফিরে আসতে চাই। দেখি আমাদের গেস্ট যিনি রয়েছেন তিনি আপনাদের কথা শোনার পরে কি বলেন, আমরা ফিরে আসছি একটু পর।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময় আমরা অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি ফেসবুক, এসএমএস এবং ইমেইলের মাধ্যমে। কয়েকটি কমেন্টস আমরা একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে। বকুল লিখেছে, ভালো মুখোশের আড়ালে যারা মন্দ কাজ করে বেড়ায় আমি তাদের খুব ঘৃণা করি। সানি লিখেছে, লিটন যে অন্যের হাত কেটে নিয়েছে তেমনি তারও হাত একদিন যে কেউ কেটে নিতে পারে। আমরা এরকমটা চাই না সানি, এবং এ কারণেই চাই না যে এটা যদি ক্রমান্বয়ে মানে পর্যায়ক্রমে চলতেই থাকে সবাই তো আমরা সবার হাত কাটা শুরু করে দেব। আমরা বরং এটা চাই যে এটা এখানেই শেষ হয়ে যাক। আশিক লিখেছে, লিটন যে তার ভাইকে খুর নিয়ে তাড়া করেছে তাতে মনে হয় সে দুনিয়ার যে কোনো বাজে কাজ করতে পারবে। কাতার লিখেছে, ছোটবেলায় ভালো করে শাসন করলে লিটন এমন ভুল কাজ করতে পারত না। সাগর লিখেছে, লিটন যেমন বিয়ের আগে অনেক অবৈধ কাজ করেছে তাই তার কপালে ভালো পার্টনার বা লাইফ পার্টনার জোটেনি। ইমতিয়াজ লিখেছে, কাউকে ভালো করে না বুঝে হুট করে বিয়ে করা উচিত নয়। প্রিয় শ্রোতা, আমরা এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস আপনাদের কাছ থেকে পেয়েছি, কিন্তু সবসময় মনে রাখবেন আজকে যিনি এখানে অতিথি হয়ে এসছেন তাকে সাজেশন দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, তার মতো জীবন যেন আপনার না হয় সেটাই আমাদের মূল উদ্দেশ্য। সেই জায়গাটিতে সবাই যেন আমরা ভালো থাকতে পারি এটাই আমরা চাই। তো লিটন কি বলেন আছে আপনার?
আমার বলার একটাই করছি, ওকে আমার খুব ভালো লাগে আর মেয়েটা অনেক ভালো। অবশ্যই মেয়েটা ছোট, এটা আমার জীবনে ভুল হয়েছিল, ভুল শুধু একটা করে নি, কয়েকটা ভুল করছে। এটা আমার ভুলে কোনো মাসল দেওয়া আর কি দিব আমার জানা নেই। তুমি চেষ্টা করব, আমি আমার অতিথি অপেক্ষা থাকবো আমি ওই নূপুরের জন্য। আমি বাঁচতে চাই, আমি ওই নূপুরকে নিয়ে সংসার করবো। আমি আমাদের সামনে ওয়াদা দিচ্ছি, ওর 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি ওর জন্য অপেক্ষা করবো। আর আমার যত নেশা করছি আমি, আমি আর চেষ্টা করবো যে আমি আর কোনো নেশা করবো না আজকের পর থেকে। আমি চাই না যে আমার কোনো বাচ্চা কাচ্চা হলে যে কোনো প্রতিবন্ধী হোক, সেটা আমি সহ্য করতে পারবো না, এটা আমার কথা। আর আমি চাই না যে আমার মতো কেউ, যে পৃথিবীতে আর কেউ ভুল করুক, ভুল করছে আমি করছি, সেটা আমি মাসুল দিচ্ছি, অনেক ভুল করছে জীবনে। আমার মতো আপনারা কেউ 12 বছরের মেয়ে বিয়ে করাটা তো আমার জীবনে ভুল হয়েছে, একে একে আমি নেশা করতাম সেটা ভুল। আমার ভাইয়ের জীবনটা আমি ধ্বংস করে দিচ্ছি, আমার ভাইয়ের দোকানপাট এখন কিচ্ছু নেই শুধু আমার কারণে। দেখেন আমি কয়টা ভুল করছি, সেটাই আমি আমাদের সামনে আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, আমি আর নেশা করবো না ইনশাল্লাহ, আর আমি ওই নূপুরকে নিয়ে সংসার করবো ইনশাল্লাহ, আমি অপেক্ষায় থাকবো।
প্রিয় শ্রোতা, আমরা বিশ্বাস করতে চাই, বিশ্বাস হারানো পাপ, আমরা বিশ্বাস হারাতে চাই না। আমরা শুধু আজকের এই অনুষ্ঠানে লিটনকে সৎ পথে দেখতে চাই ঠিক তা নয়, আমরা বিশ্বাস করি হাজার হাজার লাখ লাখ লিটন আমাদের আজকের এই যাহা বলিব সত্য বলিব শুনেছেন, যাদের এই লিটনের মতো হওয়ার সম্ভাবনা ছিল তারাও আজকের পর থেকে সেই পথে পা বাড়াবেন না। যারা এই গভীর রাতেও নেশা হাতে নিয়ে আমাদের যাহা বলিব সত্য বলিব শুনেছেন তাদেরকে আমরা বলতে চাই, স্টপ, থেমে যান, এক্ষুনি ফেলে দিন, এবং এরপরে যতদিন বেঁচে থাকবেন আপনার সবচাইতে কাছের মানুষ, সবচাইতে প্রিয় মানুষ, যে মানুষটা আপনার জীবনের চেয়েও আপনার কাছে মূল্যবান, ওই মানুষটার মুখের দিকে তাকিয়ে আপনি কখনো এই নেশার দিকে আর হাত বাড়াবেন না। প্রিয় শ্রোতা, আমরা এরকম একজন সফল মানুষ চাই আমাদের যাহা বলিব সত্য বলিবতে, যে সে বলবে যে আজকের এই পর্বটি শোনার পরে সে জীবনে কোনোদিন আর নেশার দিকে হাত বাড়ায়নি, সেদিন হয়তো বা খুব বেশি দূরে নয়। আর প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে এসে সরাসরি লাখ লাখ শ্রোতার মুখোমুখি হওয়া সবার জন্য সম্ভব হয় না, কিন্তু তারপরেও অনেক বন্ধুর ইচ্ছাতে আমরা দুটো পদ্ধতি খোলা রেখেছি, যারা চিঠির মাধ্যমে এবং ইমেইল করে আমাদের কাছে কনফেস করতে পারেন। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। এবং আপনি যদি আমাদেরকে মেইল করতে চান, মেইল করতে পারেন jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানগুলো, পুরনো পর্বগুলো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা abcradiobd.fm। আমি আবারও বলছি abcradiobd.fm। ওখানে গিয়ে আপনারা সংগ্রহশালা থেকে যাহা বলিব সত্য বলিব যে পোর্টফোলিওটা রয়েছে ওখান থেকে আপনারা যাবতীয় অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারবেন। গত সপ্তাহে আমাদেরকে মেইল করে একজন বন্ধু তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করেছেন, মুন্সীগঞ্জের গজারিয়া থেকে মিজানুর। মিজানুরের সেই অপ্রিয় সত্যগুলো আমরা এখন শুনবো আর যে সুমনের কাছ থেকে।
যাহা বলিব সত্য বলিব,
আমি একটি মেয়েকে অনেক ভালোবাসতাম, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসত না। তার এই অপছন্দ করাটাকে কোনো পাত্তা না দিয়ে জ্বালাতন করে যেতাম। মেয়েটা এতে খুবই বিব্রত হতো, তারপরও আমি তাকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় জ্বালাতন করেই যেতাম, কিন্তু আমি কখনো মেয়েটার মন পাইনি, বরং মেয়েটা আমাকে আরো বেশি ঘৃণা করতে থাকে। আমার এই আচরণের জন্য মেয়েটাকে অনেকের কাছেই বিভিন্নভাবে হেয় হতে হয়। আজ আমি বুঝতে পারছি মেয়েটির সাথে আমার এমন আচরণ করা মোটেও ঠিক হয়নি, এর জন্য মেয়েটার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ভুল আর না হয় সেজন্য সচেষ্ট থাকব। এবং এটাও বলবো, জোর করে ভালোবাসা হয় না।
যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ জানাই মিজানুর আপনাকে, এবং একই সাথে ধন্যবাদ জানাই সুমনকে চিঠিটি পড়ে শোনানোর জন্য। মিজানুরের মতো ভুল আমাদের জীবনে না আসুক, এবং মিজানুর এই ভুলটি আপনার জীবনে আর কখনো রিপিট না হোক সেই শুভকামনাই থাকছে। প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করছি যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 11:20 আরো একজন বন্ধু তার জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবেন। তার নিজের জন্য নয়, আপনার জন্য। তার একটাই মাত্র উদ্দেশ্য, এবং একই সাথে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য, যে তার মতো করে ভুল যেন আপনার জীবনে কখনো বাসা না বাঁধে। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব একজন অপরাধীর জন্ম কেন হয়, কি অপরাধ সে করে, এবং শেষ পর্যন্ত একজন অপরাধীর পরিণতি কি হয়। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, এবং সবসময় বলি এবিসি রেডিওর সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব টিম মেম্বার আমি আরজে কিপিয়া, আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জুর পক্ষ থেকে শুভ রাত্রে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.